الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرأوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন কাল কিয়ামতে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি, যিনি মুমিন মুমিনাত কোরআন সুন্নাহর অনুসারীদের জন্য শাফাত করবেন কিয়ামতের দিনে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরাতুল হাক্কার তাফসীরের দ্বিতীয় পর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে ইরশাদ করেছেন কিয়ামতের দিনে সৎ কর্মশীল এবং অসৎদের অবস্থা সম্পর্কে। যারা সৎকর্মশীল, ঈমানদার এবং সৎকর্ম যারা করেছে, নেক আমল করেছে, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এই সম্পর্কে, এবং তারা সে আমলনামা পেয়ে খুশি হবে। আর খুশি হলে যা হয় মানুষের, মানুষ যখন খুশি হয় তখন তার ফলাফল অন্যকে দেখায়, সে অবস্থাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে তাদেরকে, আর বলা হবে যে তোমাদের যা ইচ্ছা তোমরা পানাহার করো এখানে, কারণ তোমরা পৃথিবীতে নেক আমল করেছো এবং এই নেক আমলগুলিকে অগ্রিম দুনিয়া থেকে পাঠিয়েছিলে আমার কাছে। পক্ষান্তরে যারা বদআমল করেছে কুফরি শিরকের মাধ্যমে, অথবা জাতিগত মুমিন মুসলিম হলেও তারা ইমান ইসলামের ধার ধারেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি, হারাম থেকে বেঁচে থাকেনি, পাপিষ্ট হয়ে মারা গেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের আমলনামা কর্মলিপি বাম হাতে দেওয়া হবে, এবং তারা তখন হায় আফসুস করবে, অনুতাপ করবে, কিন্তু সে অনুতাপ আফসুস করা কোনো কাজে আসবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যাকে তার কিতাব দেওয়া হবে অর্থাৎ আমলনামা দেওয়া হবে, কর্মলিপি দেওয়া হবে, বিয়ামিনিহি ডান হাতে, ফায়াকুলু সে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া। এখানে শব্দটি আছে হা ও মু, হা ওম শব্দ, হা একটি শব্দ আর ওম আর একটি শব্দ, ইকরাউ কিতাবিয়া। হা মানে নেও, হা শুধু হা শব্দের মানে হচ্ছে নেও, খুজ গ্রহণ করো। একে ভাষাবিদরা নাহু সারফের যারা পণ্ডিত তারা বলেছে এটি হচ্ছে ইসমে ফেল আমরের অর্থে, ইসম ফেল বা আসমায় আফাল দুই রকমের, কিছু আছে যেগুলি মাজির অর্থে হয়, যেমন হায় হাতা, হায় হাতা লেমা তু আদন, অনেক দূরের কথা বাওদা মাজির অর্থে। আর কিছু আছে যেগুলি হচ্ছে ইসিম ফেল আমরের অর্থে, মানে আদেশের অর্থে, যেমন আমিন, আমিন মানে কবুল করো, ইস্তাজিব, আমিন ইসিম ফেল, আমিন ইসিম ফেল তো নাই কিন্তু এর অর্থ আমরা কি করছি কবুল করো, কবুল করো তো আদেশ, আল্লাহ পাকের কাছে দরখাস্ত, আরজ আদেশের শব্দ, শব্দ তাহলে আসল রূপে ইসিম কিন্তু অর্থ হচ্ছে ফেল আমরে, এগুলিকে বলে আসমায় আফআল, বা এক বচন করে বললে ইসিম ফেল, আসলে ইসিম কিন্তু অর্থ দেয় ফেলের অর্থ দেয়, ক্রিয়ার অর্থ দেয়। তো ওই রকমই হা একটি, হা মানে খুঁজ, যেমন দোনাকা মানে খুঁজ, দোনাকা মানে খুঁজ নেও, ওইরকম হা মানেও খুঁজ হয়, ধরো গ্রহণ করো নেও এই অর্থে হয়। এইরকম আলাইকা, আলাইকা এমনি আলা যুক্ত কা যদি হয় মানে তোমার ওপরে, এটা হচ্ছে জার এবং মজরুর, কিন্তু না আলাইকা ইসম ফেল। যেমন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে কি করো মজবুত করে ধারণ করো। আলাইকুম মানে ইলজামু, তাই আলাইকা মানে ইলজাম, মজবুত করে ধরো। এসএম কিন্তু ফেলের অর্থ, ফেল আমারের অর্থ। তো আসলে হা আর ওম সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন হা ও মুকরাউ কিতাবিয়া, হা এটি হচ্ছে মানে খুজ, আর ওম হচ্ছে জায়দা অতিরিক্ত। অনেক সময় অলংকারের জন্য অতিরিক্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি, আমাদের ভাষাতেও আছে। অনেক ক্ষেত্রে আমরা কথার অলংকারের জন্য, কথা সাজানোর জন্য কিছু শব্দ অলংকারের জন্য ব্যবহার করি। হা ওম মানে নেও, তাহলে কি বলবে? নেক ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি, এরা হচ্ছে ভাগ্যবান, যাদের আখিরাত সুন্দর উজ্জ্বল। আল্লাহ বলছেন যাদের ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে, ফায়াকুলো সে বলবে হা ও মুকরাও কিতাবিয়া, নেও, এই যে দেখো আমল নামা দেখাবে অন্যদেরকে, যার সাথে সাক্ষাৎ হবে তাকে নিজের আমল নামা দেখাবে। স্কুল কলেজ যারা পড়েছেন, যখন রেজাল্ট নিয়ে বেরোলেন, রেজাল্টের পেপার নিয়ে বেরোলেন, ফার্স্ট ডিভিশন পেয়েছেন, ভালো নম্বরে পাশ করেছেন, খুশির শেষ নাই, যাকে তাকে দেখান। হয়তো বড় হয়ে গেলে একটু স্বাভাবিক হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে যায়, ছোট বাচ্চাদেরকে দেখবেন, হ্যাঁ 10 বছর 12 বছর 14 বছর এই বয়সগুলিতে নিয়ে এসে একবার মাকে দেখাচ্ছে, একবার বাপকে দেখাচ্ছে, একবার ভাই বড় ভাইদের দেখাচ্ছে, বড় বোনকে, এই যে আমার দেখো রেজাল্ট দেখো। দুনিয়ার এই সামান্য রেজাল্টে যদি এত খুশি হয়, তাহলে সেই দিন যেখানে জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন, যদি এই ভালো রেজাল্ট না হইতো তাহলে জাহান্নামে যেতে হইতো, বদনসিব হতো, কত খুশি হবে। তাই বলবে হা ও মুকরাও কিতাবিয়া, নাও ইকরাও কিতাবিয়া, এবং আমার আমলনামাকে পড়ে দেখো। ইকরা থেকে ইকরাও, ইকরাও কিতাবিয়া, আমার কিতাব, আমার আমলনামাকে পড়ে দেখো। কিতাবিয়া হা সাক্তার জন্য, মুসাফে উসমানী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, যেই অক্ষরে কোরআনে কারীম লিখেছিলেন তাতে হে হা আছে কিতাবিয়া, আয়াতে কারিমাগুলিকে একরকম ভাবে তার শেষগুলিকে মেলানোর জন্য। যেমন গদ্যের ছন্দে মিল থাকে, তেমন আয়াতের শেষে মিল থাকে। গদ্যের ছন্দে মিল থাকলে ওটিকে কাফিয়া বলা হয় আরবি গ্রামারে, আর যদি কোরআনে কারিমের আয়াতের শেষগুলিতে যে মিল আছে ওটাকে বলা হয় ফাওয়াসিল বলা হয়। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ একরকম মিল আছে না? তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিল আছে না? ঠিক তেমনি এখানেও হা ও মুকরাও কিতাবিয়া, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, একরকম মিল আছে। এই ফাওয়াসিলের জন্য এখানে যদিও কিতাবিয়া, কিতাবিয়া আসলে ছিল কিতাবি, আমার কিতাবি মানে আমার কিতাব, আমার আমলনামা, ইয়াকে জজম দিয়েও পড়া যায়, আবার ইয়াকে হরকত দিয়েও পড়া যায়। ইয়াকে হরকত দেওয়ার পরে একটি হা বাড়িয়ে দেওয়া হয়েছে, সাক্তা হয়ে গেছে কিতাবিয়া, ওয়াকফ করলেও পড়তে হবে। ফায়াকুলু হা ও মুকরাউ কিতাবিয়া, নাও এবং আমার আমলনামা পড়ো, পড়ে দেখো। ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, খুশির সাথে বলবে যে আমার বিশ্বাস ছিল। জান্নাত মানে দুই রকম হয়, জান্নার মানে ধারণা করা হয়, আর জান মানে বিশ্বাস করা হয়। দুটি অর্থ হয়, এলমের অর্থ হয় মানে যারা বিশ্বাস করা, জান্না মানে আলেমা, আর জান মানে ধারণা করা, অনুমান করা, যেটা পুরোপুরি বিশ্বাস নয় কিন্তু যেটা 50% বেশি যে সম্পর্কে আপনার ধারণা থাকে। যদি আপনার ধারণা হয় যে এই ব্যাপারটা 60-70% হইতে পারে, 10-20-30% নাও হইতে পারে, ওকেও জান বলা হয় যাতে সন্দেহর কিছু থাকে, মানে যেটাকে আমরা বাংলা বলি ধারণা করা, ধারণা ওইরকমই, অনুমান করা, আমার অনুমান হচ্ছে এইরকম, আমার ধারণা হচ্ছে এরকমই হবে। আর আরেকটা হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস যেটা 100%, 100-100 বিশ্বাস। তো এখানে জান মানে বিশ্বাসের অর্থে আছে, আরবি ভাষায় জান এই দুই অর্থে ব্যবহার হয়েছে। এমনি জানান্ত আন্নি মোলাকিন হিসাবে, আমার বিশ্বাস ছিল, যে আমি মোলাকিন হিসাবি, আমি আমার হিসাবে সম্মুখীন হবই হব, আমি এ বিশ্বাস করতাম, আর এই বিশ্বাসের জন্য আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, এই জন্য কর্ম করেছি দুনিয়াতে। আমার বিশ্বাস ছিল একদিন জবাবদেহি করতে আল্লাহর সাথে এবং সেখানে হিসাবে সম্মুখীন হইতে হবে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, তার আগে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করেছি, আমি না দেখে গায়েবের প্রতি বিশ্বাস করেছি, আমি মাহে রমজানে রোজা রেখেছি, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, আমি হারাম থেকে বেঁচে থেকেছি। এমনি জানান্ত আন্নি মোলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবে সম্মুখীন হব। ফাহুয়া ফি ঈশাতির রাদি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুতরাং এই ব্যক্তি মানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যে ব্যক্তি খুশিতে সবাইকে আমলনামা পড়াবে এবং যে বলবে যে আমার হিসাবের প্রতি বিশ্বাস ছিল, হিসাবের সম্মুখীন হইতে হবে, সেই ব্যক্তি সন্তোষজনক জীবন যাপন করবে। এই শতুন মানে জীবন, আর রাজিয়া মানে সন্তোষজনক, সন্তোষজনক জীবন যাপন করবে, আল্লাহ পাক তাকে শান্তির জীবন দান করবেন। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, সুউচ্চ জান্নাতে বা সমুন্নত জান্নাতে, আল্লাহ পাক রব্বুল জান্নাত অনেক উঁচা যা দুনিয়ায় কল্পনা করা যায় না, সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তোষজনক জীবন যাপন করার সুযোগ দান করবেন, এরাই হচ্ছে ভাগ্যবান। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফল রাশি, কুতুফ কাতাফা একটা এবং মানে ফল পাড়া, ফল পাড়তে কত কষ্ট হয় তা তো জানাই আছে তাই না, বড়ই পাড়তে কত কষ্ট হয়, আম পাড়তে কত কষ্ট হয়, অনেক সময় চড়তেও পারেন না, আর ঢেলা মারলে দশটা ঢেল মেরেও একটা আম পড়ে না, কত কষ্ট করে দুনিয়াতে ফল পাড়তে হয়, ফল খেতে হইলে একটা পাকা আম দেখছেন, গাছ পাকা আম, বুঝেন না, গাছ পাকা আম, আমের দেশের লোক না হলে বুঝবেন না। হ্যাঁ, আমের দেশের লোক তো রাজশাহী মালদার লোক যারা ফজলি আম দেখেছে, এক একটা আম 2 কিলো আর গাছ পাকা হয়ে আছে, উফ পাগল হয়ে পাবে আমের জন্য, অনেক চেষ্টা করে আমটা পাড়তে পারছেন না। জান্নাতে যদি এরকম কষ্ট করে যদি ফল নিতে হইতো তো আরো কষ্টের জীবন আবার শুরু হয়ে যেত, কি কষ্ট রে। তাই আল্লাহ বলছেন না না কষ্ট না, খুব আরামের জীবন, সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, সে জান্নাতের ফল রাশি অত্যন্ত নিকটে থাকবে। দানিয়া মানে নিকটে, এই থেকে দুনিয়া আখেরাতের তুলনায় দুনিয়া নিকটে সামনে, এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয় এক অর্থে, আর এক অর্থে দুনিয়া মানে নিকৃষ্ট, আখেরাতের তুলনায় দুনিয়া হচ্ছে দুনিয়ার সবকিছু নিকৃষ্ট, যতই বড় নেতৃত্ব হোক না কেন, যতই ধন সম্পদ হোক না কেন, যতই সুখময় জীবন হোক না কেন, সব নিকৃষ্ট জীবন, আসল জীবন হচ্ছে পরকালের জীবন, শান্তির জীবন, স্থায়ী জগৎ। কুতুফুহা মানে কুতুফুল জান্নাহ, হাজামির জান্নাতের দিকে ফিরে যাচ্ছে। জান্নাতের ফল রাশি বা ফলগুলি কি হবে, বা ফল পাড়া অত্যন্ত নিকটে থাকবে, ফলগুলি অত্যন্ত নিকটে থাকবে বা নাগালে থাকবে, বিভিন্ন শব্দ দিয়ে লোকেরা অনুবাদ করেছে, এক কথায় দানিয়া মানে একেবারে নিকটবর্তী হবে, মুখের কাছে, ইচ্ছা করলে মুখ দিয়ে খাবেন, হাত দিয়ে খাবেন, যেটা ইচ্ছে সেটা খাবেন, বেছে খাবেন, এমন নয় যে মারলেন ঢিলা একটা ভালো আমের জন্য আর একটা পড়লো, খারাপটা পড়লো, ভালোটা পেলেন, আশা করলেন ভালোটা কিন্তু ভালোটা আসলো না, এরকম হবে না। কুলু ওয়াশরাবু, এবং বলা হবে জান্নাতে জান্নাতীদেরকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ বলবেন, আল্লাহর আদেশ হবে বা আল্লাহর পক্ষ থেকে এলান ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, শাব্দিক অর্থ, আর ভাব অর্থ ওকে পানাহার তোমরা করো, কুলু ওয়াশরাবু মানে তোমরা পানাহার করো, হানিয়ান তৃপ্তির সাথে, হানিয়াম মানে হচ্ছে পরিতৃপ্ত হয়ে, তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা কি করেছো অতীত দিনগুলিতে, আইয়াম দিনগুলি, আর খালিয়া মানে হচ্ছে অতীত মাদিয়া, ওর মানে, আর আসলাফতুম মানে আগে পাঠানো, সালাফ এই জন্য বলা হয় আগের লোককে, আর খালা পরবর্তীকালের লোকদেরকে বলা হয়, সালাফে সালেহীন বলে না, আগের যারা নেক লোক তাদেরকে কি বলা হয়, সালাফে সালেহীন, তারা হচ্ছেন সাহাবাই কিরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সালেহীন, খালা পরবর্তীকালের, যদি খালা ভালো লোক হয় তাহলে খালাফ, আর যদি পরবর্তীকালের খারাপ পাপিষ্ট লোকের হয় তাহলে এরা খালফ, খালাফ নাই, লামে হরকত দিয়ে নাই। আল্লাহ পাক বেনামাজিদের সম্পর্কে বলেছেন, ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাহ, তাদের পরে এমন এক অবাঞ্ছিত জাতি আসবে, খালফ পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে যাওয়া জাতি, দিন থেকে পিছিয়ে গেছে, আল্লাহ থেকে পিছিয়ে গেছে, আল্লাহ ভীরুতা থেকে পিছিয়ে গেছে, জান্নাত থেকে পিছিয়ে গেছে, জাহান্নামের নিকটবর্তী জাতি। আদাউস সালাহ, যাদের প্রথম কাজ হচ্ছে নামাজ নষ্ট করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হলো খালফ। আর যারা সৎকর্মশীল পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে সালাফদের অনুসারী, তারা হচ্ছে খালাফ। ওয়াত্তাবাউস শাহওয়াত এবং যারা নামাজ নষ্ট করে খালফ, যাদেরকে বলেছে এরা কুপ্রবৃত্তির অনুসারী হবে, মনের কামনা বাসনার পূজা করবে। নিক্ষিপ্ত হবে, জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ পাক কি বলছেন এখানে? কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, পানাহার করতে থাকো, হানিয়ান, তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম, কারণ তোমরা অগ্রিম পাঠিয়েছো, নেক আমল পাঠিয়েছো, ইমান, পাঁচ ওয়াক্ত নামাজ, যাকাত, রোজা, হজ, মাতা পিতার সেবা, আল্লাহর হক যথাযথ আদায় করেছো, মানুষের হক আদায় করেছো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছো, সুদ থেকে, ঘুষ থেকে, বেইমানি থেকে, হারাম ব্যবসা থেকে, আত্মসাত থেকে, জুলম অত্যাচার থেকে বেঁচে থেকেছো, এগুলি হচ্ছে আসলাফতুম, তোমরা অগ্রিম পাঠিয়েছো আল্লাহ পাকের কাছে। ফিল আইয়ামিল খালিয়া, কোন কালে? অতীত দিনগুলিতে, যে দিনগুলি তোমাকে পৃথিবীতে তোমার আয়ুতে দেওয়া হয়েছিল। ফিল আইয়ামিল খালিয়া, অতীত জামানায় দুনিয়াতে তোমরা যে নেক আমল পাঠিয়েছে তার বিনিময়ে, বেমা, তার কারণে বা তার বিনিময়ে, জান্নাত কি নেক আমলের বিনিময়? আল্লাহর রহমতের উপায় নেক আমলের বিনিময় নাই, কারণ জান্নাত কেউ নিজের ইমান এবং নেক আমল দিয়ে ক্রয় করতে পারে না। জান্নাত এত মূল্যবান, আল্লাহ পাকের এই জান্নাতের নিয়ামত অত্যন্ত মূল্যবান, সুতরাং নেক আমলের বিনিময়ে জান্নাত চলে যাবে এ কথা নয়, তবে নেক আমলের ওসিলায় মাধ্যমে জান্নাত যাবে, কোন ব্যক্তির ওসিলায় নয়। যারা ব্যক্তির ওসিলায় বিশ্বাসী তাদের এই শিরকি, তাদের এই বিদাতি আকীদাকে সংশোধন করা উচিত। কোন ব্যক্তি কারোর জন্য ওসিলা মাধ্যম হতে পারে না, তবে ওসিলা মাধ্যম হচ্ছে ইমান এবং সৎ আমল। ইমান এবং সৎ আমল জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতের বিনিময় না, জান্নাতের দাম দিয়ে দিতে পেরেছেন না, কিন্তু আল্লাহ পাকের রহমত পাওয়ার এবং জান্নাত আল্লাহর রহমতে পাবে এর উপায় হচ্ছে তোমার ইমান এবং নেক আমল, সৎ আমল। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনিয়ে দেওয়া ভালো হবে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমালু ওয়াসাদদু ওয়াকাদিবু, তোমরা আমল করতে থাকো, কর্ম করতে থাকো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে থাকো, যাকাত দিতে থাকো, মাহে রমজান আসলে তোমরা রোজা রাখতে থাকো, হজ করো, উমরা করো, হারাম থেকে বেঁচে থাকো, নেক আমল করতে থাকো, ওয়াসাদদু ওয়াকারিবু, এবং সোজা পথে চলতে থাকো। সাদদু, কুলু কওলান সাদিদা, মানে সঠিক কথা বলো, সাদদু মানে সোজা পথে চলতে থাকো, পাকা পথ অবলম্বন করিও না, শিরকের পথ নিও না, বেদাতের পথ নিও না, হারামের পথ নিও না, পাপের পথ নিও না, সাদদু ওয়াকারিবু, এবং আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। ওয়াকারিবু, ওয়ালামু, এবং জেনে রাখো, আন্না আহাদাম মিনকুম লান ইউদখিলাহু আমালুহুল জান্নাহ, তোমাদের কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না, কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না। আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব, অসম্ভব কথা। সারা জিন্দেগি যদি আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে থাকো, নেক আমল করতে থাকো, তবে দুনিয়ায় আল্লাহ যে নিয়ামত দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, তার শুকরিয়া শেষ হবে না, তো বাকি তো জান্নাতের মূল্য তো থাকলোই। আল্লাহ বললেন তোমার চোখের দাম দাও, কত টাকা দাম তোমার চোখের, তোমার ব্রেনের দাম দাও, তোমাকে পাগল করিনি, তোমার সুস্থতার দাম দাও, তোমার হাতের দাম দাও, পায়ের দাম দাও, তোমার এই বাক শক্তি তোমাকে বোবা করিনি এর দাম দাও, তোমাকে বধির করিনি, তোমার এই শ্রবণ শক্তির দাম দাও। এ দাম দিতে দিতে নামাজ, রোজা, হজ, যাকাত, যত নেক আমল সব এখানেই শেষ হয়ে যাবে। জান্নাতের মূল্য কোথায় আপনার কাছে? নেই জান্নাতের মূল্য। তাহলে তাহলে জান্নাত পাবেন কি দিয়ে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন ব্যক্তি নিজ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কালু, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমন কি আপনিও নাকি? আপনি তো যাবেন আপনার আমল দিয়ে, আপনার যে দাওয়াত, আপনার যে কুরবানি, আপনার যে জিহাদ, আপনার যে ত্যাগ, আপনার যে মেহনত, আপনি তো আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল ওয়ালা আনা, আমিও নই। আমাকে যদি আল্লাহ পাক এক একটি নিয়ামতের কথা জিজ্ঞাসা করেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক একটি নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, সেই জবাব দিতে তার হক আদায় করতে সবগুলি লেগে যাবে আমল। আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, সহিহ বুখারীর হাদিস, এমন নয় যে কোনো দুর্বল কথা। ওয়ালা আনা ইল্লা, তবে শোনো, আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে, দয়া দিয়ে এবং তার অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন, আল্লাহর রহমত যদি আমাকে ঢেকে নেয়, আচ্ছাদিত করে, আর আল্লাহর ফজল করম যদি হয়, অনুগ্রহ হয়, তাহলে আমি জান্নাতে যাব। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহর অনুগ্রহ পূর্বক এবং আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে জান্নাতে যাব। তারপরে সকলেই যারা ইমান এবং নেক আমল রেখেছে তারা জান্নাতে যাবে আল্লাহর রহমতে। যে আয়াতগুলি তাফসীর করা হলো সেই আয়াতগুলি সম্পর্কে দুই একটি হাদিস শোনাই। ইমাম ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলাই তার তাফসীরে আবদুল্লাহ বিন হানজালা গাসিলুল মালায়েকা, এই যে আবদুল্লাহ বিন হানজালা সাহাবিকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন, তার একটা ঘটনা আছে, ওই সাহাবি থেকে বর্ণনা করেছে, ইন্নাল্লাহ ইউকিফু আবদাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কিয়ামতের দিন হাশরের মাঠে বিচার দিবসে দাঁড় করবেন। ফায়ুবদি আইয়ুযহিরু সাইয়্যাতিহি ফি দারি সাইফাতিহি, আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে সবগুলি প্রকাশ করে দেবে। আপনার যে রিপোর্ট দুনিয়াতে আজকাল কম্পিউটারের যুগে, কম্পিউটার সমস্ত রিপোর্ট আপনার চলে আসছে, আপনার কোম্পানিতে আপনি কখন অপরাধ করেছেন, কখন ভালো কাজ করেছেন, কখন আপনি অন্যায় করেছেন, কার সাথে ঝগড়া করেছেন, যদি আগের যুগে ফাইল বানানো থাকতো, প্রত্যেক সরকারের ফাইল বানানো থাকে, বড় বড় কোম্পানিতে ফাইল আছে, আপনার ফাইল একটা করে কপি রাখা আছে, রিমার্কস, আপনি এই খারাপ কাজ করেছেন, এই অন্যায়টা করেছেন, এই বাড়াবাড়ি করেছেন। আজকাল কম্পিউটারাইজ হয়ে গেছে, কম্পিউটারে চলে আসে আপনার কাজ কিরকম, আপনার আখলাক চরিত্র কেমন, আপনার অ্যাক্টিভিটিস কেমন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেন। মানুষ যদি এভাবে কম্পিউটারে সবকিছু প্রকাশ করে দেয়, কোন দিনে কোন তারিখে কত মিনিটে কত সেকেন্ডে কোন কাজ করেছে সব প্রকাশ করে দিচ্ছে মানুষে আজকে, আলটানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেবেন। ফিজাহারে সাহিফাতি আমল নাই, ফায়াকুল আল্লাহু আনতা আমালতা হাজা, তুমি আমলগুলি করেছো, ফায়াকুল নাম, আল্লাহ ইয়া রাব্বি আমল করেছি, অস্বীকার করার কোনো উপায় আছে, ফায়াকুল আল্লাহু ইন্নি লাম আফতাকা বিহি, তোমাকে আমি লাঞ্ছিত অপদস্থ করিনি, পৃথিবীতে লুকিয়ে রেখেছিলাম, তুমি গুনাহ করেছিলে তারপরেও তোমার মান সম্মানকে আমি বহাল রেখেছিলাম। অনেকে এরকম আছেন সমাজে, আপনাকে আল্লাহ পাক অপদস্থ এখনো করেননি, পাপ করেছেন অনেক, ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু ধরা, চুরি করেছেন, আপনার চুরি ধরা পড়েনি, কোম্পানির কাছে ধরা পড়েনি, আপনার গ্রামে ধরা পড়েনি আপনি চুরি করে এসেছেন, হ্যাঁ, অথবা কেউ জেনা করেছে, অথবা কেউ গোপনীয় সম্পর্ক রেখেছে, অবৈধ সম্পর্ক রেখেছে, ধরা পড়েনি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছিত করেনি, এইরকম বহু পাপ অনেক করেছে, অনেক ঘুষখোর, ঘুষ খেয়েছে সরকার উঠতে পারেনি, যে ঘুষখোর অফিসার, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেনি, আদালতে হাজির হইতে হয়নি আসামি হয়ে যে এই অফিসার সুদ ঘুষ খেয়েছে, ঘুষখোর অফিসার, আল্লাহ দুনিয়ায় অপদস্থ করেননি এইসব পাপে। যা লেকামা করেছেন সরকার ধরতে পারেনি, জাল পাসপোর্ট করেছেন, জাল বহু কিছু আজকাল জাল হচ্ছে, জাল লাইসেন্স, জাল অমুক, জাল সব জাল করেছে, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেন, লাঞ্ছিত সরকারের ঘরে ধরা পড়ে যেতেন যে আপনি এই কাজ করেছেন, আর তারপরে আপনি জেলে যেতেন, আপনাকে বেঁধে নিয়ে যাওয়া হইতো, মারধর হইতো, দেশবাসী জানতো যে এই ব্যক্তি জাল করেছে সেই জন্য জেলে আছে ইত্যাদি, আল্লাহ দুনিয়াতে অপদস্থ করেননি। আল্লাহ পাক বলবেন, ইন্নি লাম আফদাহাকা বিহি, আমি তোমাকে লাঞ্ছিত অপদস্থ করিনি মানুষের সামনে, ওয়া ইন্নি কাদ গাফারতু লাকা, যা তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ফায়াকুলু ইন্দা যালিকা, তখন খুশি হয়ে বান্দা বলবে, হা ও মকরাউ কিতাবিয়া, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবি, আমার বিশ্বাস ছিল যদি ভুল ভ্রান্তি হয়েছে কিন্তু আমার ইয়াকিন ছিল যে একদিন হিসাব দিতে হবে, এই জন্য আমি নেক আমল করেছি। সহিহ বুখারীতে আরেকটি রিওয়ায়েত রয়েছে, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, ইবনে ওমরের হাদিস, ইয়াকুল ইউদিনাল্লাহুল আবদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল বান্দাকে নিজের নিকটে ডাকবেন, একেবারে নিকটে তলব করবেন, ফায়ুকাররুহু বিযুনুবিহি কুল্লিহা, সমস্ত গুনাহের অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন, এই গুনাহ করেছো, আমেল তাকাজা, আমেল তাকাজা, আমেল তাকাজা, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, জুমার দিনে ফজর জামাত ছেড়েছ, হ্যাঁ, রাতে একটা দুটা পর্যন্ত পার্টি করেছো আর ফজরের জামাত ছেড়েছ, হ্যাঁ, বেনামাজি নয় কিন্তু জামাত ছেড়েছ, জামাতে নামাজ পড়াও ওয়াজিব, জামাতে নামাজ পড়াও, মনে রাখবেন যে ওয়াজিব, যারা ইচ্ছা করে অথবা গাফিলতি করে, ইচ্ছা করে অনেক সময় না, অনেক সময় গাফিলতি সেটাও ইচ্ছা করি। গাফিলতি মানে আপনি অ্যালার্ম লাগালেন না, চেষ্টা করলেন না, পারলাম পারলাম উঠতে, না হলে যখন উঠব যখন জাগবো নামাজ পড়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সমস্ত গুনাহের অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন। হাত্তা ইযা রা'ন্না কাদ হালাকা, এক একটা করে স্বীকার করতে 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 বান্দা দেখবে যে আর বাঁচবো, আরে একটা না দুটা না শত শত গুনাহ সারা জীবনে স্বীকার করে সব তো আল্লাহ স্বীকার করেই নিল, এখন তো শাস্তি। আজকালকার রিমান্ডে গিয়ে যদি আপনি অপরাধ স্বীকার করে নেন তারপরে আপনার অবস্থাটা কি হবে, সব তো জানা হয়েই গেছে সরকারের, আর ধরা তো পড়েই গেছি, এখন শাস্তি উপায় নেই, হালাকা সর্বনাশ হয়ে গেল, জাহান্নামে যেতেই হবে। কাল আল্লাহ তাআলা তখন আল্লাহ পাক বলবেন, মমিন সৎকর্মশীল কিন্তু ভুল ভ্রান্তি যাদের হয়েছে, ফরজ আদায় করেছে এমন না যে ফরজ তরককারী, মমিন ব্যক্তি মুশরিক নয়, তাহলে কবর মাজার পূজারী নয়, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে সন্তান সন্ততি আরোগ্যের আরোগ্য চাইনি, ওরা মুশরিক, আল্লাহ মুশরিককে মাফ করবেন না। বেনামাজি নয়, নামাজ পড়েছে কিন্তু তার সাথে অন্য অন্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ বলবেন, ইন্নি সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই মান ইজ্জত ঢেকে রেখেছিলাম, আল্লাহ পাক ঢেকে রেখেছিলেন, জানিয়ে দেননি মানুষকে, ওয়ানা আগফিরু হালাকা লিয়াম, আজকে তোমাকে মাফ করে দিলাম, তোমার গুনাহগুলি মাফ করে দিলাম। সুম্মা ইউতা কিতাবা হিসা হাসানাতি বি আমিনি, তার নেকির আমল নাম আল্লাহ পাক ডান হাতে দেব। আম্মাল কাফির ওয়াল মুনাফিক, কাফির মুনাফিক মুশরিক যারা, যদিও জাতিতে মুসলমান কিন্তু শিরিক করে, তারা মুসলিম নয়, বড় শিরক করে যারা মারা যায়, ওই অবস্থায় যদি মারা যায় শিরকের আকীদা বিশ্বাস নিয়ে মারা গেল, অথবা বেনামাজি হয়ে মারা গেল, বেনামাজির হুকুম সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এর আগে আছে। কাফের এবং মুনাফির যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে ভারী নামাজ কোন নামাজ, মুনাফিকের ওপর ফজর এবং এশা, মুনাফিকের ওপর। তাহলে যে ফজর পড়ে না সে কি চিন্তা করেন আপনি? ওয়াম্মাল কাফির ওয়াল মুনাফিক, পক্ষান্তরে কাফের এবং মুনাফিক ফায়াকুলুল আশহাদ, যারা সাক্ষী তখন অনেক সাক্ষী আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যে আলেম যে দায়ী আপনাকে ইসলামের দিকে ডেকেছে, নামাজের জন্য ডেকেছে, যে তৌহিদের জন্য সুন্নতের জন্য ডেকেছে, সে আপনার বিপক্ষে সাক্ষী। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, ইয়াউমাতা সাদু আলিম আলসনা তুম আইদিহিম আরজুলহুম বিমা কানু, জবান অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, এগুলি আশহাদ। হাওলা আল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা আল্লাহর সম্পর্কে মিথ্যা বলেছিল, আল্লাহ তাওহীদ আল্লাহর একত্বের কথা বলেছেন, এরা শিরকের কথা কবর মাজার পূজার কথা বলেছিল, এরা নবীর তরিকার কথা বলেছিল, এরা নকশবন্দি চিস্তি কাদেরী মুজাদ্দিদি সব তরিকার কথা বলেছে। কাযাবু আলা রাব্বিহিম, রব সম্পর্কে দিন সম্পর্কে এরা মিথ্যা বলেছে। আলা লানাতুল্লাহ আলা যালিমিন, আল্লাহর লানত অভিসম্পাত হোক এই রকম জালেমদের উপর, সাক্ষীরা লানত বর্ষণ করবে। জান্নাত সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত, তাই না? এই জান্নাত সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, ইন্নাল জান্নাতে মিয়াতু দারাজা, জান্নাতে 100টি স্তর আছে, 100টি স্তর আছে, 100টি তলা ধরেন ফ্লোর, দুনিয়াতে গিয়ে বোঝানোর জন্য আল্লাহ দারাজার কথা বলেছেন। মা বাইনা কুল্লে দারাজা, তাই না, প্রত্যেক দুই স্তরের মাঝে কি আছে, কামাবাই কতটুকু দূরত্ব আছে, কামাবাই না সামাই ওয়াল আর, যেমন জমিন থেকে আকাশের দূরত্ব আসমানের দূরত্ব, অতটুকু দূরত্ব হচ্ছে এক ফ্লোর থেকে এক স্তর থেকে আর এক ফ্লোর আর এক স্তর পর্যন্ত, এত উঁচা জান্নাত। সুতরাং ভাববেন না জান্নাত পাওয়া মানে মান বানা লিল্লাহ মসজিদান, যা আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানাবে, বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাতে, জান্নাতে একটা ঘর বানাবে, মনে হয় আপনার বাড়ির মতো, আপনার দোতলা বাড়ি ওইরকম হেতে একটা বাড়ি দিয়ে গেল। কারণ অনেকের ধারণা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে একেবারে সংকীর্ণ সংকীর্ণ। আসমান জমিনের দূরত্বের মতো দূরত্ব হচ্ছে একটি স্তরের মধ্যে, এইরকম কত স্তর আছে জান্নাতে, মেয়াত দ্বারা যায় 100টি স্তর আছে। আল্লাহ পাক রব্বুল ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত, যত বেশি নেক আমল হবে তত বেশি আল্লাহ উঁচু জান্নাতে স্থান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন পাপীদের কথা, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে যার আমল নামা দেওয়া হবে তার বাম হাতে, ইয়ামিন মানে ডান হাত আর শিমাল মানে বাম হাত, বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, সে বলবে বা তারা বলবে ইয়া লাইতানি, হাই হাই আফসুস, লাম উতা কিতাবিয়াহ। লাইতা মানে যেটাকে আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে, হাই লামুতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হইতো, এই আমল নামা দেওয়াই না হইতো, ফেলের পেপার যদি আপনাকে ধরিয়ে দেওয়া হয়, মাস্টার মাস্টার ডাকছে, ডাকার পরে লাই লাই তোমাদের রেজাল্ট নাও, ফলাফল নেও, আর ফলাফলে ফেলের রেজাল্ট নিয়ে সাথে সাথে ছেড়ে ফেলে দিবেন। হ্যাঁ, যদি ক্ষমতা থাকে, দুনিয়ায় ক্ষমতা চলছে, আগেরাতে কি করবেন, যেদিন জান্নাত থেকে মাহরুম হবেন, যেই দিন ফেলের পেপার জাহান্নামের পেপার পাবেন, বাম হাতে আমল নামা পাবেন, বলে ছেড়ে ফেলে দেবো, যাবেন কোথায়, আইনাল মাফার, আল্লাহ বলছেন কোথায় পালাবে, খুজুহু ফাগল্লুহু, আল্লাহ ধরো এদেরকে আর ঢুকাও জাহান্নামে এদেরকে বেঁধে। আসছে আয়াত এই সুরাতেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের বাম হাতে তাদের আমল নামা দেওয়া হবে, ফায়াকুল বলবে হায় আফসুস, লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাদের আমল নামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরে মা হিসাবিয়া, আর যদি জানতেই না পারতাম যে হিসাব বা কি, আমার হিসাব জানতেই না পারতাম, হিসাবের কথাও বলা হইতো না, আর এই আমল নামা দেওয়া হইতো না, তাহলে তাহলে কি হইতে হইতো, ইয়ালাই তাহা কানাতিল কাজিয়া, হায় আফসুস, যদি আমাদের মৃত্যুটাই শেষ হইতো। আল কাজিয়া মানে ফয়সালা, চূড়ান্ত ফয়সালা মানে মত, মতকে উদ্দেশ্য করা হয়েছে কাজিয়া মানে কাজে একদি থেকে, ইয়ালাই তাহা কানাতিল কাজে, হাই যদি মত হয়ে যেত, মানে ওই যে মত হয়েছিল ওইটাই শেষ হতো, আর উঠানো হইতো না, আর উঠানো না হইলে বা মাতে আমল নামাও আসতো না, আর যদি উঠানো না হইতো তাহলে কি হতো না, হিসাব জানতে পারতাম না, না হিসাব না আমল নামা কিছু হতো না, মরে গেছি সরে গেছি শেষ, ওটাই যদি আমাদের শেষ হইতো, গরু ছাগলের মতো, কীট পতঙ্গের মতো, কুকুর শুকুরের মতো, তাহলে সেই জিন্দগি ভালো ছিল, তখন আকাঙ্ক্ষা করবে যে কুকুর শুকুরে জিন্দগি ভালো ছিল। এই জন্য আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহকে চেনেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, সৎ আমল করেনি, পাপিষ্ঠ যারা, তাদেরকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে তো নিকৃষ্ট, কারণ চতুষ্পদ জন্তু তো মরে গেলে ও তো বুঝে না, প্রথম কথা বোধ শক্তি নেই, আর মরে গেলে শেষ, আর উঠানো হবে না, না আমল নামা দেওয়া হবে, না হিসাব হবে, না জবাব দিতে হবে, না জান্নাত না জাহান্নাম, মরে গেছে শেষ, সরে গেছে। ইয়ালাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে মাটি হয়ে গেলে, পশু পাখি শেষ হয়ে গেছে, ওই আকাঙ্ক্ষা করবে এরাও, তাহলে কাফের বেদিন পাপিষ্ঠ গুনাহগার তখন আকাঙ্ক্ষা করবে যে আমি যদি ওই গরু ছাগল হইতাম, কুকুর শুকুর হইতাম, কুকুর শুকুর চাইতে নিকৃষ্ট কিনা, ব্রেন বুদ্ধি থাকা সত্ত্বেও, হৃদয় থাকা সত্ত্বেও, হিতাহিত জ্ঞান থাকা, ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও, হক বাতিলের পার্থক্যের ক্ষমতা থাকা সত্ত্বেও, তারপরে আল্লাহ এবং রসুলের কথা শোনা সত্ত্বেও, নামাজ ফরজ জানা সত্ত্বেও, মুসলিম পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও, যদি এই অবস্থার সম্মুখীন হইতে হয়, ইয়ালাই তাহা কানাতিল কাজ, হাই আফসুস, যদি এই মৃত্যুই আমার শেষ হইতো, মা আগনা আননি মালিয়া, অনেকে তাদের বড় বড় ধনী হবে, দুনিয়াতে ধনী ছিল, তখন স্মরণ করবে যে আরে এত ধন সম্পদ ছিল, এত জমি জায়গা আমার ছিল, এত টাকা পয়সা ছিল, আর কেউ কেউ বড় নেতা হবে, তার নেতৃত্বের কথা স্মরণ করবে, আমি ছিলাম রাষ্ট্রের অধিনায়ক, আমি ছিলাম মন্ত্রী মিনিস্টার, আমি ছিলাম এমপি, আমি ছিলাম চেয়ারম্যান, আমি ছিলাম এই প্রভাবশালী, আমি ছিলাম পীরে কিবলা, আর আমার লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত ছিল, এসব ক্ষমতা গেল কোথায়। আল্লাহ পাক বলছেন আফসুস করে বলে মা গনা আননি মালিয়া, আমার মাল আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। সুরায়ে তাব্বাতিয়াদাতে পড়েছেন না, হ্যাঁ তাব্বাতিয়াদা আবুল আহাব, অর্থাৎ মা গনা আনহো মালহো আমা কাসাব, আবুল আহাবের মাল আর যা উপার্জন করেছিল কোনো কাজে আসেনি, এখানেও কালকে আমাকে আফসুস করে বলে মা গনা আননি মালি, আমার মাল ধন কোনো কাজে আসলো না, কোনো ফায়দা হইল না, এত ধন সম্পদ দুনিয়া থেকে ফায়দাই কি হলো, কিছুই ফায়দা হলো না। হালাক আননি সুলতানিয়া, যাদেরকে আল্লাহ দুনিয়াতে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বদ আমল পাপিষ্ঠ, তারা বলবে হালাক আননি সুল, আমার ক্ষমতার সর্বনাশ হইল, আরে কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার নেতৃত্ব, কত লোককে জেলে ঢুকিয়েছি, কত অপরাধীকে বের করে দিয়েছি, বেনামি খালাস করে দিয়েছি নিজের দলের বা নিজের মন মতো, সেই জন্য করে না আজকাল অনেকে নেতৃত্বের বলে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে আস, আমার লোক ছাড়িয়ে নিয়ে আস। আর অনেকে নিরীহ ব্যক্তি আমার বিরোধী সুতরাং ঢোকা হয়ে এসব করেছে দুনিয়ায়, আফসোস করতে হবে কালকে আমতে, হালাকা আননি সুলতানি, হায় আমার ক্ষমতার সর্বনাশ হলো, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আমার ক্ষমতা। খুজু হো বলা হবে ফেরেস্তাদেরকে, আল্লাহ পাক বলবেন খুজু হো, ধরো এদেরকে, খুজু বহু বচন আল্লাহ পাক ফেরেস্তাগণকে আদেশ করবেন, ধরো পকড়াও করো এদেরকে, ফাগুল্লু এবং এদেরকে বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও এদের গর্দনে, গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে গলাতে ফাঁস লাগিয়ে বেড়ি লাগিয়ে জাহান্নামে এদেরকে জ্বলন্ত আগুনে কি করো, দাখিল করে দাও, সাল্লু সাল্লু মানে আদখিলু, দাখিল করে দাও। সোম্মা শুধু তাই নয়, এদেরকে জিঞ্জির দিয়ে বাঁধো, শৃঙ্খলাবদ্ধ করো, সোম্মা ফি সিলসিলাতিন যার ওয়াহাসাব ওনাজিরা, তারপরে শিকল শৃঙ্খলে, এমন শৃঙ্খলে যার ওয়াহাসাব ওনাজিরা, যার দৈর্ঘ্য হচ্ছে 70 হাত, সাব ওনাজিরা, ফাসলুকু এদেরকে শৃঙ্খলাবদ্ধ করো বা শিকলাবদ্ধ করো বা জিঞ্জির দিয়ে বাঁধো। যে ভাষা দিয়ে অর্থ করেন আসলে হচ্ছে বোঝা উদ্দেশ্য, সহজ ভাষা দিয়ে করেন, মধ্যম ভাষা দিয়ে করেন, আরো মুশকিল ভাষা দিয়ে করেন, ফাসলুকু সালাক ইয়াসলুকু মানে তাহলে এখানে বাঁধো। ইন্নাহু কেন, কেন এদেরকে বাঁধা হবে, 70 হাত লম্বা জিঞ্জির দিয়ে, শৃঙ্খল দিয়ে বাঁধা হবে, বেঁধে আর গলায় বেড়ি পরিয়ে এমন আসামিকে ধরে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কেন আল্লাহ বলছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ প্রথম ব্যাধি ছিল যে মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস করত না, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যাকে বলা হয়েছে প্রথম আল্লাহ পাক কাল কিয়ামতে হিসাব নেবেন নামাজ সম্পর্কে, তারপরে নামাজ পড়ে না, সে যদি দাবি করে আমি আল্লাহতে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, সে সত্যবাদী না কাজ্জাব, সে মিথ্যুক, মিথ্যুক। এটা তো বললাম পাপিষ্ট মুসলিমদের কথা, আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, যারা আল্লাহর গোলামের কাছে চেয়েছে, মুশরিক হয়েছে, আল্লাহর বান্দার কাছে, দাসের কাছে চেয়েছে, তাদের কি অবস্থা হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস করত না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্রদের অন্নদানে অন্যদেরকে উৎসাহিত করত না, নিজে তো দিতই না আর অন্যকেও উৎসাহিত করতো না। আল্লাহ পাক এখানে উৎসাহিত করতো না অন্যকে কেন বললেন, এই কথা তো বললেন না যে সে গরিবকে দিত না, কারণ যেই ব্যক্তি উৎসাহিত করে না সে নিজেও দেয়। অনেকে আছেন নিজেও পখিল কিন্তু ভালো ভালো কথা বলে, তাই না, ভালো ভালো কথা বলে, দাও দাও দাও, পীরেরা কোনদিন নজরানা পেশ করতে দেখেছেন, পীর আবার কোথায় নজরানা পেশ করে, তারই তো নজরানার শেষ নাই। হ্যাঁ, পীর নিজের ক্যাশ দিয়ে নিজের টাকা দিয়ে দাওয়াত জিয়াফত করে খাওয়াচ্ছে, দেখেছেন, হুজুর যারা বিদাতি হুজুর কোরআন খানি হয় তাদের বাড়িতে কোরআন খানি হতে দেখেছেন, যে গ্রামের লোক তোমরা কোরআন পড়ে দাও আমার বাড়িতে, মিলাদি মোল্লাদের বাড়িতে মিলাদ হতে দেখেছেন, না ওপরের মিলাদ করে শুধু, অন্যদের বাড়িতে মিলাদ করে পড়ে, কারণ ওখানে গেলে টাকা ইনকাম হয়ে আসবে, তো অন্যদেরকে উৎসাহিত করতো না এরা গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য, আর নিজেরাও করতো না, তাহলে তারা যাকাত নিজেও দিত না। এবং এই ক্ষেত্রে আরো আল্লাহ পাক রব্বুল এখানে আরেকটি কথা বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, যে শুধু নিজে দান খায়রাত করা বা যাকাত ফরজ আদায় করা যথেষ্ট নয়, অন্যদেরকেও যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে, এবং এই ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে তার ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে, তার মানে বল প্রয়োগ করা যদি সম্ভব, বল প্রয়োগ করে যাকাত আদায় করাতে হবে, সরকার মুসলিম সরকার, তাহলে বল প্রয়োগ করে দেশবাসীর কাছ থেকে যাকাত নিতে হবে এবং জাকাতের সঠিক জায়গায় তার ব্যয় হইতে হবে, এটা হচ্ছে ইসলামিক সরকার। আপনি বাবা আপনার ছেলেরা জাকাত দেবে না, বল প্রয়োগ যতটা করা সম্ভব বল প্রয়োগ করবেন, আপনি আপনার ছেলের নামাজ পড়বেন না, আপনি বল প্রয়োগ করে নামাজ পড়াবেন, উৎসাহিত করার কথা বলা হয়েছে, উৎসাহিত শুধু মৌখিক উৎসাহিত নাই, যেখানে বল প্রয়োগের ক্ষেত্রে নয়, আমার অধীনস্থ নয়, আমি বল প্রয়োগ করতে পারছি না, তখন উৎসাহিত শুধু মৌখিক উৎসাহিত করতে হবে, উপদেশ দিতে হবে, ওয়াজ করতে হবে, ভালো কথা বলে ভালো কাজের আদেশ করতে হবে, আর পাপ থেকে সতর্ক করতে হবে। কিন্তু যেখানে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন সেখানে ক্ষমতার ক্ষমতাকে ইসলামের খেদমতে লাগাইতে হবে। দুইটি কথা আল্লাহ পাক বলেছেন, একটা আল্লাহর হকের ক্ষেত্রে আর একটি বান্দার হকের ক্ষেত্রে। আল্লাহর হকের ক্ষেত্রে বলছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতো না, এই দিয়ে বলা হয়েছে যে নামাজ পড়তো না, রোজা রাখতো না, যাকাত দিত না, হজ করতো না, এইভাবে বলে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল্লাহ ইবাদত বন্দি করতো না, ফরজ ওয়াজিব এটা বুঝিয়ে দেওয়া হয়েছে লা ইউমিনু বিল্লাহিল আযীমের মাধ্যমে। আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন বলে বান্দার হকের দিকে ইঙ্গিত করা হয়েছে যে বান্দারও হক আদায় করতো না। তার একটি হচ্ছে মিসকিনকে দরিদ্রকে অন্নদান করা, খেতে দেওয়া, আর তার ফরজ হচ্ছে যাকাত দেওয়া। যাকাত ছাড়া অনেক ক্ষেত্রে জরুরি হবে, আপনার আপনজন আত্মীয় স্বজন, হ্যাঁ রক্তের সম্পর্ক আছে, অথবা আপনার গ্রামবাসী চিকিৎসা অভাবের কারণে চিকিৎসা করতে পারছে না, মরে যাচ্ছে, আর আপনি টাকা গদির উপর বসে আছেন, দান খায়রাত করবেন না, আপনি চিকিৎসার ব্যবস্থা দেবেন না, ওয়ালা ইয়াহুদ্দুল্লাহ তামিল মিসকিন। তাহলে যারা আল্লাহর হক নষ্ট করবে জাহান্নামে যাবে, যারা মানুষের হক নষ্ট করবে জুলম অত্যাচারের মাধ্যমে হোক অথবা হক আদায় না করে হোক, তারা জাহান্নামে যাবে। এই দুইটি কথা বলে দুই হকের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে মুক্তি পাবে ওই সব ব্যক্তি যারা আল্লাহর হক সুন্দরভাবে আদায় করবে, যেভাবে আল্লাহ পাক তার রাসূল আদায় করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মানুষের হক আদায় করেছেন দুনিয়াতে ওইভাবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হক আদায় করতে বলেছেন। সুতরাং যারা এই রকম অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে, ফালাইসালাহু ইয়াউমা হাহুনা হামিম, সুতরাং আজকের দিনে আল্লাহ পাক ইরশাদ করবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন আজকের দিনে এদের জন্য এখানে কোন বন্ধু নেই, হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, কোনো দোস্ত নেই, কোনো বন্ধু নেই যে সাহায্য করবে, কে সাহায্য করবে সেখানে। তাহলে এদের জন্য শাফাত নেই, যারা আল্লাহর প্রতি ইমান রাখতো না, ইমানের জায়গায় শিরিক ছিল বা মোনাফিকি ছিল অথবা কুফুরি ছিল অথবা বেনামাজি হওয়া ছিল, কোনো বন্ধু নেই, এখানে সুপারিশকারীও নেই, সুপারিশ তাদের জন্য হবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তারা জাহান্নামে কোনো খাবারও পাবে না গিসলিন খাবার ছাড়া, একমাত্র গিসলিন খাবার তাদের হবে। গিসলিন কাকে বলে এই সম্পর্কে কয়েকটি মত আছে, আপনাদেরকে তাফসীর ইবনে কাসির থেকে পড়ে শোনাই। তার মধ্যে যেটি প্রসিদ্ধ মত সেটি হচ্ছে জাহান্নামীদের জ্বলে পুড়ে যে রক্ত পুঁজ হবে বের হবে সেই রক্ত পুঁজ, এটি হচ্ছে জাহান্নামীদের খাবার। তারা জ্বলছে, জ্বলে যে রক্ত পুঁজ হচ্ছে ও রক্ত পুঁজকে খাবারের আকারে তাদেরকে পানীয় আকারে দেওয়া হবে। এ সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ কয়েকটি উক্তি উল্লেখ করেছেন সাহাবায়ে কেরাম তাবেঈনদের। গিসলিন সম্পর্কে কাতাদা বলছেন, কাতাদা প্রখ্যাত তাবেঈ বলছেন, হুয়া শাররু তুআমি আহলিন নার, জাহান্নামীদের সবচেয়ে নিকৃষ্ট খাবার গিসলিন। কি খাবার? ইমাম রাবি এবং দাহাক তাবেঈনদের জামানায় আইমা ইকরাম বলছেন, হুয়া শাজারাতুন ফি জাহান্নাম, জাহান্নামের এক রকমের গাছকে গিসলিন বলা হয়েছে। তাহলে জাক্কুমের মত, জাক্কুম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না শাজারাতা জাক্কুম, স্পষ্ট জাক্কুম হচ্ছে জাহান্নামের গাছ, কণ্টকযুক্ত এবং আগুনের গাছ, যেই খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে। শাবিব ইবনে বিশর ইকরামা থেকে বর্ণনা করেছেন, আর ইকরামা প্রখ্যাত তাবেঈ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবি থেকে বর্ণনা করেছেন, কাল আল গিসলিন আদাম ওয়াল মা ইয়াসিলু মিন লুহুমিহিম, রক্ত এবং পানি পুঁজ যা জাহান্নামীদের গোশত থেকে প্রবাহিত হবে তা খাবার। সেটি বললাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মুফাসসির ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়েছিলেন, বিশেষ দোয়া, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে কিতাব তাফসীরের জ্ঞান দান করো, ও ফাক্কিহু ফিদ দ্বীন, এবং দ্বীনের দ্বীন সম্পর্কে ফিকহ দান করো, দ্বীনের জ্ঞান দান করো। নবী করিম সাল্লামের এই দোয়া তার ক্ষেত্রে কবুল হয়েছিল। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে খুব বেশি তাফসীরের পণ্ডিত ছিলেন। তো পুঁজ হচ্ছে গিসলিন। ওয়াকাল আলী ইবনে আবি তালহা, আলী ইবনে আবি তালহা তাবেঈ বলছেন, আনহু, তিনিও বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, গিসলিন সাদিদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজ, সাদিদ মানে পুঁজ, পুঁজ, আর সেখানে বলেছে রক্ত এবং পানি, একই জিনিস, রক্ত পানি মিশ্রিত হচ্ছে পুঁজ জাহান্নামীদের। এই খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে যাদের বাম হাতে আমলনামা আসবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন এই খাবার খাবে কে, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাবার খাবে না কেউ, একমাত্র খাবে কে, ইল্লাল খাতিউন, একমাত্র গুনাহগার পাপিষ্ঠরা। আল্লাহ শুধু কাফের বলেননি, গুনাহগার পাপিষ্ঠ বেনামাজির চাইতে বড় গুনাহগার কি আছে এই মুসলিম উম্মতে? জেনাকারী, খুনি, সন্ত্রাসী, যারা সুদখোর, যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, যারা সুদ খেয়ে মরবে বা সুদের ওপর টাকা নিয়ে সুদ দিয়ে দিয়ে মরবে, গরিব সেই জন্য সুদ খেয়ে না চলবে না, তার সুদের ওপর টাকা না নিলে চলবে না, তাকে সুদের ওপর টাকা নিয়ে বিদেশ আসবে, কে বলেছে বিদেশ আসতে? অনেকে ঠেলা গাড়ি চালাচ্ছে, আপনি তাই করতেন, রিক্সা চালাতেন আপনি, অনেকে ফেরিওয়ালা, আপনি ফেরির কাজ করতেন, অনেকে দিন মজুর করে তাই করতেন, আল্লাহ পাকের কাছে হালাল রিজিক তলব করতেন, আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের দ্বার প্রশস্ত করে দিত, কিন্তু আপনি হালাল রিজিকের দ্বারকে সংকুচিত করে দিয়ে হারামের রাস্তা ধরে নিয়েছেন খুব সহজে, সুদের ওপর টাকা নিয়ে জমি বন্ধ করে রেখে চলে যাব বিদেশে, আর যাওয়ার পরে পাঁচ বছর বড় লোক হয়ে যাব, তারপরে জমি ছাড়িয়ে নেবো, এই করো ইত্যাদি করবো, এইসব করেছেন আপনি। আল্লাহ পাক আল্লাহ বলছেন যে এই খাবার, এই পুঁজের খাবার খাবে গুনাহগাররা, গুনাহগারদের খাবার হবে। তারপরে বিষয়বস্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল এখন কসম করেছেন, এমন ব্যাপক কসম যে কোন বস্তু, কোন ব্যক্তি, কোন জিনিসকে আল্লাহ পাক রব্বুল ছাড়েন, প্রত্যেক জিনিস আল্লাহ পাক এখানে শপথ করেছেন, মহান আল্লাহ করছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, ফালা উকসিমু লা আছে কিন্তু এই লাকে জায়দা বলা হয়েছে, অতিরিক্ত লায়ের অর্থ এখানে হয় না। কোরআনে কারিমে এইরকম অনেকগুলি আয়াতে লা উকসিমু বলা হয়েছে কিন্তু লা মানে এখানে না নয়, যেমন সুরাই শুরু হয়েছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, মানে কি তর্জমা পড়ে দেখবেন, এর মানে হচ্ছে উকসিমু বিয়াউমিল কিয়ামতের আমি শপথ করছি, আমি কিয়ামতের শপথ করছি না, এই অর্থ নয়। তাহলে লা হচ্ছে জায়দা, অলংকারের জন্য আরবরা অনেক সময় অতিরিক্ত করতো কিন্তু তার অর্থ হইতো না, আপনি যাবেন না বলছেন না, কিন্তু না মানে না নাকি আপনার চাইছে যাওয়াটা। আমরা অনেকে আঞ্চলিক ভাষা বলি, আর কি আর কি আর কি শব্দ ব্যবহার করি, হ্যাঁ যাবো আর কি, খাবো আর কি, বলেন না হ্যাঁ আর কি, আবার কোন ভাষা কোন অর্থ আছে সেই ভাষায়, তাদের অঞ্চল আঞ্চলিক ভাষায় সেটি একটি অলংকার তাদের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম লা উকসিমু বিয়াউমিল কিয়ামা মানে আমি কিয়ামতের কসম করছি, লা উকসিমু বিহাযাল বালাদ আমি এই শহর মক্কা নগরীর কসম করছি, লা মানে না নয়। এইরকম এখানে ফালা উকসিমু বিমা তুবসিরুন মানে উকসিমু বিমা তুবসিরুন, যা কিছু তোমরা দেখছো হে মানুষ সে সবের আমি কসম করছি, যা কিছু দেখছো বা দেখতে পারো, তাহলে যেগুলি দুনিয়াতে দেখা যায়, দেখা সম্ভব, যা সৃষ্টি, সৃষ্টির মধ্যে জিনও আছে দেখা যায় না, তাহলে ওটা বাদ পড়ে গেল, তার মধ্যে ফেরেশতা তাও আল্লাহর মাখলুক দেখা যায় না, তার অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু জীবাণু যা দেখা যায় না, বিশেষ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেগুলি চলে যাচ্ছে, যেগুলি দেখা সম্ভব সেগুলি সবগুলি আল্লাহ কসম করেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন। দ্বিতীয় অংশে ওয়ামা লা তুবসিরুন, আর তোমরা যা কিছু দেখো না তারও কসম করছি, তাহলে তাতে জিন সামিল হয়ে গেল, ফেরেশতা সামিল হয়ে গেল, যেগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনপরমাণু এসবও সামিল হয়ে গেল, তারপরে এমন কি আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি তাফসির সাহিত্য বলছেন যে এমন কি আল্লাহ পাকের জাত, জাতি ইলাহি তিনিও সামিল, আল্লাহ যেন নিজের জাতে পাকের কসম করছেন, যা দেখো না তারও কসম করছি, আমাকে কোনোদিন দেখো না, দেখা সম্ভব না, দেখতে পারবে না দুনিয়াতে, আমি আমার জাতেরও শপথ করে বলছি, আল্লাহু আকবার, নিজের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। বিষয়বস্তু কি, কিসের জন্য কসম করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের সত্যতা প্রমাণ করার জন্য, যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী নন, তিনি নিজের মন গড়া কথা বলছেন না, বরং তিনি আমার পক্ষ থেকে প্রেরিত রসুল, আল্লাহ এত স্পষ্ট ঘোষণা করছেন কসম করে, তারপরেও মানব জাতির অধিকাংশই যদি কুফরি করে, মানব জাতির অধিকাংশ যদি মমিন, অনেকে মুসলিম মমিন হওয়া সত্ত্বেও যদি নবীর তরিকা ছেড়ে দেয়, অন্য কোনো তরিকায় চলে যায়, তাহলে এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার সম্মান, মর্যাদাকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চেয়েছেন, এই বিষয়টিও এখানে আপনার বোঝার বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিমা তুবসিরুন, আমি কসম করে বলছি ওই সব বস্তু যা তোমরা দেখতে পাও, ওয়ামা লা তুবসিরুন আর ওই সব বস্তুর কসম করে বলছি যা তোমরা দেখতে পাও না। কসম করে কিসে, কি বিষয়ে কসম করেছেন? বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, এই যে কোরআনুল করিম, ইন্নাহু মানে ইন্নাল কোরআনুল করিম, এই কোরআনে করিম সম্মানিত রাসূলের আনীত বাণী, আনিত শব্দটি এখানে আনিতর আরবি এখানে মহজুফ আছে, কারণ রসুল্লাহ সাল্লামের বাণী না, আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজিল করেছেন, তিনি আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন, আমরা জিবরাইল আলাইহিস সালামকেও দেখিনি চোখে। রাসূলুল্লাহ আমাদের কাছে এনে দিয়েছেন কোরআনুল করিম, আমরা এই ঈমান নিয়ে এসেছি এবং প্রত্যেক মানুষকে প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ কসম করে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি সমস্ত কিছু এমনকি তার জাতে পাকেরও কসম করে বলছেন যে এই বাণী। তাহলে কসম এই ক্ষেত্রে দুটি বিষয়ের উপর, একটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সম্মানিত রাসূল, তিনি শুধু সাধারণ মানুষ না, তিনি সম্মানিত রসুল, রেসালাতের সত্যতার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর একটি বিষয় উল্লেখ করেছেন যে কোরআনে করিমকে তোমরা মনে করিও না যে এটি কোনো কাব্য রচনা, কোন গণকের কথা, যেমন মক্কার মুশরিক কাফেররা বলতো, বেদিনরা বলতো, অথবা মানব রচিত বিধান, না মানব রচিত নয়, বরং আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ দেওয়া। ইন্নাহু, এই কোরআনে করিম হচ্ছে সম্মানিত রসুলের আনিত বাণী, আল্লাহর বাণী। অমা হবে কবলে শায়ের, এই কোরআনে করিম কোন কবির কাব্য রচনা নয়, কোন কবির বাণী মানে কবির কাব্য রচনা নয় যে কোন কবিতা, কারণ মক্কার মুশরিকেরা অনেকে এই যুক্তিতে যে কবিতা তো মিল থাকে শেষখানে গিয়ে, আর কোরআনের আয়াতগুলি তো মিল আছে, সুতরাং এটাও হচ্ছে এক রকমের কবিতা, মুহাম্মদ সাল্লাম রচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোন পাঠশালায় পড়াশোনা করেননি, অক্ষরের জ্ঞান ছিল না, আবার এত বড় কবি কি করে হইতে পারে। কবিরা, বড় বড় কবিরা স্বীকারও করেছে যে এই কালাম মানুষের হইতে পারে না, মানুষের ক্ষমতার বাইরে। মানুষ কবিতা তো রচনা করতে পারে, কাব্য রচনা করতে পারে, কিন্তু মানুষের ক্ষমতায় নেই এই রকম অলংকার পূর্ণ বাণী পেশ করার, কথা পেশ করার। অমা হবে কাউলে শায়রে, কোরআনে করিম শায়রের কবির কাব্য রচনা নয়। কালিলাম মা, তো তোমরা অল্পই বিশ্বাস করে থাকো, আসলে বিশ্বাস করতে চাও না তোমরা। আল্লাহ বলছেন ওয়ালা বি কওলে কাহিন, আর কোন গণকের বাণীও নয়। কালিলাম মা তাজা, কারণ তোমরা খুব কমই উপদেশ নিতে চাও, উপদেশ তোমরা নিতে চাও না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআনে করিম বরং বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে নাজিল কৃত অবতীর্ণ। তাহলে এই তানজিলুম মির রাব্বিল আলামিন কে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিমের সাথে লাগিয়ে দেন, সম্মানিত রাসূলের বাণী, আর আবার বলা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কৃত। তাহলে সমন্বয় হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কৃত বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মানব জাতির জন্য এই কোরআন কালামুল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন, আর মুশরিকদেরকে, যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ্বাস করছিল না, তাদেরকে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমার প্রিয় এবং আমার সম্মানিত রাসূল, তার সার্টিফাই আমি করছি, তারপরেও তিনি যদি নিজের পক্ষ থেকে সামান্য কিছু সংযোজন করে দিতেন, কিছু কথা যদি বাড়িয়ে দিতেন, তাহলে তাকেও আমি ছাড়তাম না। তোমরা ভালো করে বিশ্বাস করো যে প্রত্যেকটি কথা আলহামদুর আলিফ থেকে শুরু করে সূরা নাস শেষ, সূরা না নাস সিন পর্যন্ত সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আল্লাহ আল্লাহ পাকের আসমানি সিলেবাস তোমাদের কল্যাণের জন্য পাঠানো হয়েছে, তোমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য, কাজে পরিণত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তানজিলুম মির রব্বিল আলামিন, তারপর বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল, যদি কোন কথা আমার সম্পর্কে বানিয়ে বলতেন কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনে রাখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এত প্রিয় বান্দা, আর যাকে বললাম রাসূল করিম, সম্মানিত রাসূল বললাম, আল্লাহ এ করিম যে রসুলের গুণ কে বয়ান করেছেন, আল্লাহ কোরআনে বয়ান করেছেন, আমার সম্মানিত রসুল হওয়া সত্ত্বেও যদি তিনি নিজের পক্ষ থেকে একটি কোনো কথা বানিয়ে বলতেন, লাখাজনা মিনহু বিলিয়ামিন, তাহলে তার ডান হাত আমি ধরে নিতাম, ডান হাত আমি ধরে নিতাম। কাউকে শাস্তি দিতে হলে হঠাৎ করে ধরে এরকম ধরে না, লাখাজনা মিনহু বিলিয়ামিন, তার ডান হস্তকে আমি ধরে নিতাম, অতপর তার ওয়াতিন নামক শিরাটি আমি কেটে দিতাম। ওয়াতিন শিরা কি, অতীন এমন এক রগ যেই রগ মানুষের হৃদয় পর্যন্ত গিয়েছে, সেই রগটি ছিঁড়ে গেলে সাথে সাথে মানুষ মারা যায়। আজকাল মেডিকেল সায়েন্সে প্রমাণ করেছে যে কিছু শিরা আছে, হ্যাঁ, যে শিরাগুলি যাচ্ছে আপনার হৃদয় পর্যন্ত, কলব, হার্ট পর্যন্ত। এই হার্ট পর্যন্ত যেই শিরাগুলি যাচ্ছে এত গুরুত্বপূর্ণ, আপনার হাতে আছে, পায়ে আছে, অনেকগুলি আছে না, শিরা উপশিরা আছে, এগুলি যদি কোনোটা বন্ধ হয়ে যায়, কোনোটায় যদি আপনার কোনো ডিফেক্ট হয়ে যায়, কোনোটা যদি কেটেও যায়, তারপরে রক্ত কেটে গিয়ে রক্ত পড়লো, কিন্তু তারপরে বেঁচে আছেন আপনি, তাই না? কিন্তু যেই রগ গুলি হৃদয় পর্যন্ত, হার্ট পর্যন্ত গিয়েছে, সেগুলি যদি একটি ছেড়ে যায় তাহলে মানুষের সাথে সাথে হার্ট অ্যাটাক, যাকে বলা হয় হার্ট অ্যাটাক, হৃদরোগ। তো আল্লাহ ফাকর বলছেন যে তার কি করতাম, এমন রগ কেটে দিতাম যে রগ হৃদয় পর্যন্ত পৌঁছেছে, তাহলে তারপর আর তিনি বাঁচতেন না, তার আর বেঁচে থাকার কোনো উপায় ছিল না, আমি শেষ করে দিতাম তাকে দুনিয়াতে। একটি কথা আমার নামে, আমি আল্লাহর নামে যদি মিথ্যা বলতে নিজের পক্ষ থেকে সংযোজন করি, তাহলে তাকে আমি ধ্বংস করে দিতাম। আল্লাহ পাক বলছেন ফামা মিনকুম মিন আহাদিন আনহা হাজিজিন, তারপরে সারা দুনিয়া যদি এসে বলতো যে না মুহাম্মদকে রক্ষা করো না, আল্লাহ আল্লাহ একে ছেড়ে দেন, মাফ করে দেন, কেউ বাঁচাতে পারতো না, রক্ষা করতে পারতো না। ফামা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে অতঃপর তোমাদের মধ্যে কেউ আনহো, তা থেকে হাজিজিন, বাধা দেওয়ার ছিল না, তাকে রক্ষা করার ছিল না, কেউ রক্ষা করতে পারতো। আমি আল্লাহ যদি মারতে চাইতাম, আমি আল্লাহ যদি ধ্বংস করতে চাইতাম, তো কোন শক্তি রক্ষা করতে পারতো না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন, ইন্নাহু এই কোরআনের দিকে যাচ্ছে, কোরআন বিষয়বস্তু কোরআন, নিশ্চয় এই কোরআন আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, মুত্তাকিদের জন্য হচ্ছে উপদেশ স্বরূপ। কারণ এই উপদেশ থেকে উপকৃত কারা হবে, যার অন্তরে শুধু মুমিন না, মুমিন আসলে মুমিন যারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা বাঁচতে চায় গুনাহ থেকে, যে ব্যক্তি জেনা থেকে বাঁচতে চায়, যে চুরি করা থেকে বাঁচতে চায়, যে বেমানে থেকে বাঁচতে চায়, যে পাপ থেকে বাঁচতে চায়, যে বেনামাজি হওয়া থেকে বাঁচতে চায়, যে গুনার রাস্তা থেকে বাঁচতে চায়, যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, এদেরকে মুত্তাকি। আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন, এই কোরআন রাস্তা দেখাবে, দিক নির্দেশনা দেবে কাকে, সংযত, যারা সংযত পাপ থেকে বেঁচে থাকতে চায়, পাপ মুক্ত জীবনযাপন করতে চায়, গুনাহ করতে চায় না, ইচ্ছা করে গুনাহ করতে চায় না, গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, ভুল কখনো হয়ে গেলে তাড়াতাড়ি করে ফিরে আসতে চায়, গুনাহার পেশাব পায়খানায় ডুবে থাকতে চায় না। আর যারা রাত দিন গুনাহ করতে আছে, হারাম খেতে আছে, নামাজ ছাড়তে আছে, তারা যেন গুনাহার পেশাব পায়খানায় নিজেকে ডুবিয়ে রেখেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কোরআনে কারীম হচ্ছে তার আল্লাহ ভীরুদের জন্য উপদেশ স্বরূপ, কারণ তারাই এর দ্বারা উপকৃত হবে। আর আমি আল্লাহ অবশ্যই জানি যে তোমাদের মধ্যে অনেকে মিথ্যাবাদী আছে, অনেকে তোমাদের মধ্যে আছে যারা এর পরেও কি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, আমার রসুলকে মিথ্যা মনে করবে, আমার দিনকে মিথ্যা মনে করবে, আমি আল্লাহকে মিথ্যা মনে করবে। এক নাস্তিক এক মুসলিমকে, যে ব্যক্তি নামাজ পড়ে, বলছি এখনো তোমরা আল্লাহ বলো আবার, এখন ওই যান্ত্রিক সভ্যতার যুগে এখন আল্লাহ বলো, আল্লাহ বলতে রাজি নাই, কিন্তু যান্ত্রিক সভ্যতার যুগে একটা সামান্য মোবাইল বা কিছু তৈরি হয়েছে, না না না, এটা যে তৈরি করেছে সত্যি তার ব্রেন ছিল, এমনি তার তৈরি হলো না, ওটা আবার প্রাকৃতিক তৈরি হলো না। আরে তুমি নিজে এত সুন্দর শরীর, তোমার প্রাকৃতিক হয়ে গেল, তো এগুলো কেন প্রাকৃতিক হলো না, এটার জন্য আবার কেন কারিগর লাগলো। জাহেল মূর্খ যাকে যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করেছে, ওহ আল্লাহ পাকের দয়া হয়নি তার উপর, হতভাগা পথে নসিব সে। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন্না লা নাআলামু আন্না মিনকুম মুকাযযিবিন, আর আমি ভালো করেই জানি যে অবশ্যই তোমাদের মধ্যে কিছু মিথ্যুক থাকবে যারা মিথ্যা প্রতিপন্ন করবে বা মিথ্যা আরোপ করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, রাসূলকে মিথ্যা মনে করবে। وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ, আর জেনে রাখো যে কোরআন নিঃসন্দেহে কাফেরদের জন্য আক্ষেপ আর আফসুসের কারণ হবে, কোরআনে করিম কাফেরদের জন্য আক্ষেপ আফসুসের কারণ হবে, কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে না, আর যখন মৌতের সম্মুখীন হবে, হাই আফসুস যদি বিশ্বাস করে নিতাম, বেনামাজি, হাই আফসুস, আমার অনেকবারই নামাজের কথা আমার মা বলেছিল, আমার আব্বা বলেছিলেন, আমার আমাকে অনেক আলেমে বলেছিলেন, অনেকে ভালো নসিহত করেছিলেন, যদি শুনে নিতাম তখন বড় আফসোস হবে, কিন্তু আফসোস করে আর কাজ হবে না, আর আক্ষেপ করে আর অনতপ্ত হয়ে কোনো কাজ হবে না। কোরআন তাহলে অনেকের জন্য কি হবে, কার জন্য? কাফেরদের জন্য। ওয়াইন্নাহু লাহাসরাতুন আল কাফিরিন, কোরআন করিম কাফেরদের জন্য অনুতাপের বিষয় হবে। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এবং নিঃসন্দেহে কোরআন করিম হচ্ছে সুনিশ্চিত সত্য। হাক মানে সত্য, আর ইয়াকিন মানে সুনিশ্চিত, সুনিশ্চিত সত্য। এমন সত্যটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, সুনিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন, তাসবিহ পাঠ করুন, মহিমা ঘোষণা করুন। তাসবিহ মানে আল্লাহ পাককে পবিত্র ঘোষণা করা। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজআলুহা ফি রুকুয়িকুম, এই আয়াতের বাস্তবায়ন করো, এর প্রতি আমল করো তোমাদের রুকুতে। সুতরাং রুকুতে আমরা কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। এখানে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তোমার আযীম রবের তাসবিহ পাঠ করো। রুকুতে বলি সুবহানা রব্বিয়াল আযীম। যখন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা নাযিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজআলুহা ফি সুজুদিকুম, এর প্রতি আমল করো তোমাদের সেজদায়। তখন সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, সুবহানা রব্বিয়াল আলা। আর যখন নাজিল হলো সূরায়ে নাসর, নাজিল হলো ইযা জাআ নাসরুল্লাহ ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াত যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা মানে তখন পড়তে লাগলেন, রুকুতে এবং সেজদাতে দুটোতেই পড়তে লাগলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হ্যাঁ বলেন, জানেন না কেউ? জি একজন বলেন, একজন। হ্যাঁ সুবহানাক আল্লাহু বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। দেখেন আল্লাহ পাক কি বলেছেন, ফাসাব্বিহ তাসবিহ করো, বিহামদি রব্বিকা তোমার রবের প্রশংসার সাথে, দ্বিতীয় হুকুম তার প্রশংসাও করো, আর ওয়াস্তাগফিরু এবং মার্জনা কামনা করো, আল্লাহর কাছে মাফ চাও। তাহলে এই তিনটি হুকুমের প্রতি আমল করতে হলে কি করতে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি রুকুয়ে ওয়া সুজুদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকু সিজদায় বলতেন সুবহানাকা, তাসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা বিহামদিকা হ্যাঁ আল্লাহুম্মা ইগফিরলি, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তোমার প্রশংসা বিজড়িত, আর আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহ তুমি মাফ করে দাও, সুবহানাকা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা আছে, সবাই সন্দেহ করতে লাগলেন মনে হচ্ছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, ঠিক জি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এখানে আরেকটি বিষয় বলে তাফসীর শেষ হয়ে গেছে, সূরা সূরা হাক্কা শেষ হয়ে গেছে, আরেকটি বিষয় বলবো। আল্লাহ পাক এখানে বলেছেন যে কোরআনে কারীম হচ্ছে কি, হাক্কুল ইয়াকিন। আল্লাহ পাক কোরআনে কারীমে আবার আরেকটি শব্দ উল্লেখ করেছেন ইয়াকিনের ক্ষেত্রে, দৃঢ় বিশ্বাসের ক্ষেত্রে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আর আরেকটি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কি ওই আয়াতগুলি পড়ে দিতে পারেন, কোন হাফিজ আছে? পড়ো, আম্পারাতে আছে ইলমুল ইয়াকিন, সুম্মাল্লা তারা অন্যাহা, এই এই আয়াত, এই আয়াতগুলি পড়েন, কোন সূরা? সূরা তাকাসুর, আল্লাহকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুন, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, কাল্লা লাও তাআলামুনা ইলমাল ইয়াকিন, লা তারাউন্নাল জাহিম, সুম্মাল্লা তারাউন্নাহা আইনুল ইয়াকিন। তাহলে এই সূরাতে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই তিন ইয়াকিনের তাফসীর সুফিবাদী পীর ভণ্ডরা আবার বিদাতি তাফসীর করেছে, বিদাতি তাফসীর করেছে যে ফানাফুল্লাহ তিনটা স্তর আছে, আর প্রথম প্রথম মুরিদ হয়েছে তো ইলমুল ইয়াকিন, এখন এখন কিছুটা এগিয়ে এসছো, আর একটু যখন এগিয়ে যাবে তখন তোমার আইনুল ইয়াকিনের চোখে দেখতে পাবে, তো কাশ পইতে লাগবে তখন। হ্যাঁ আর তারপরে যখন একেবারে ফানাফিল্লা একবারে, এখন ফানাফির রসুল না আর ফানাফির শেখ না, ফানাফিল্লা একবারে লয় হয়ে গেছে, আল্লাহ পৌঁছে গেছে, আরো সব খুঁজে পাওয়া যায় না। চারমনাইয়ের বক্তব্য তার কেতাবতে পড়ে শুনিয়েছেন না, এমন ওই পাগল রে, আর তার শব্দই শোনা যায় না, ও আল্লাহতে যে মিলিয়ে গেছে সাতাশ মানের উপর, যখন এত দূরে পৌঁছে যাবে বলছে যে তখন হাক্কুল ইয়াকিন হয়ে গেল। এগুলি এগুলি সব অন ইসলামিক কথা, শোনা এগুলি হচ্ছে সব অন ইসলামিক কথা, এগুলো ইসলাম বিরোধী কথা। তাহলে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনের সঠিক অর্থ কি? ইলমুল ইয়াকিন মানে নলেজের মাধ্যমে, ইল মানে কি জ্ঞান, জ্ঞানের মাধ্যমে যে দৃঢ় বিশ্বাস পয়দা হয় তার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। জ্ঞানের মাধ্যমে জ্ঞান হাসিল করলেন, আপনি ইলম হাসিল করলেন, তার মাধ্যমে যে আপনার বিশ্বাস হয়ে গেছে,
এর নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। আগে অর্থগুলি বোঝানো, তারপরে একটা কোন উদাহরণ দিয়ে বোঝানো হবে, অনেক উদাহরণ এর হতে পারে, উদাহরণ দিয়ে বোঝানো হবে, দুনিয়াবি অথবা দিনী উদাহরণ দিয়ে। আর আইনুল ইয়াকিন মানে আপনার চোখে দেখে বিশ্বাস, কোন একটা বিষয়ে বিশ্বাস করেছেন কিন্তু চোখে দেখে, ঘটনা সচক্ষে দেখেছেন আপনি, এটা আইনুল ইয়াকিন। চোখে দেখে, আইন মানে চক্ষু, চোখে দেখে আপনার মানে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। আর হাক্কুল ইয়াকিন হচ্ছে চোখে দেখার উপরে, তার উপরে, সেটা হচ্ছে নিজের অনুভূতি শক্তির দ্বারা, তা হচ্ছে স্পর্শ করে, স্পর্শ করে অথবা জিহ্বাই দিয়ে যে এলম হাসিল হয় সেই, সেটার নাম হচ্ছে, যে দৃঢ় বিশ্বাস হাসিল হয় সেটার নাম হচ্ছে হাক্কুল ইয়াকিন, বাস্তব বিশ্বাস। এখন এই তিনটাকে উদাহরণ দিয়ে দুনিয়ার ক্ষেত্রে, আমাদের এক মুরব্বি শিক্ষক ছিলেন, উনি দুনিয়ার একটা রসিকতার উদাহরণ দিতেন। রসিকতার উদাহরণটা দিয়ে আপনাদের বোঝায়, কারণ অনেকে রসিকতা আর পছন্দ করে, বলছে একটা মনেও থাকে, বলছে একটা যুবক, নতুন নতুন যুবক হয়েছে আর জানতে পেরেছে, একটু জানতে পেরেছে যুবক হলে নাকি স্বপ্ন দোষ হয়, তারপরে সাবালক হলে আবার বিবাহ শাদীর প্রয়োজন হয় ইত্যাদি, এগুলো শুনেছে দিয়ে তারপরে ইয়াকিন হয়েছে না রে বিবাহ করতে হবে। কি হয়েছে এর? এখন এলমুল ইয়াকিন হয়েছে, এলম হয়েছে, সব শুনেছে বা পড়েছে কিছু, ওইরকম কিছু বই বা ফেকার কিতাব পড়েছে, আমার মনে পড়েছে বড় হাস্যকর কথা, দুসরি তিসরি জামাতে কুদুরি পড়তাম আর তাতে মানি আর মজির বাহাস আর তারপরে ওয়াদি এগুলোর ভাগ, তারপর হায়েজ আর নেফাস, আর মাত্র আমার তখন 12 না 13 বছর, 13 বছরের বেশি হবে না বয়স চলছে, আর আমার সাথীগুলো 7 জন সাথী ছিলাম ওই দুসরি তিসরি জামাতে, সবগুলো আমার চেয়ে বড় সাবালক, আমি ওদেরকে একদিন জিজ্ঞাসা করছি আচ্ছা এগুলো কি, তখন আমাকে না সব হাসা শুরু করেছে, এগুলো কি বলছে, হায়েজ কি, নেফাস কি, আবার মানি কি, মাজি কি, কিছু বুঝি না, শুধু মুখস্থ করে যে ওস্তাদ যে হাইজের সর্বনিম্ন মুদ্দত হলে এত, বেশি হলে এত, আর তারপরে মানি হলে গোসল ফরজ হয়, মাজি হলে উজু হয় ফরজ হয়, কিছু বুঝি না, আমাকে নিয়ে হাসা শুরু করেছে তারা, বেশ কিছুদিন হাসতে থেকেছে আমাকে নিয়ে। তো তখন এই প্রথম পড়লাম যখন কুদুরি, তখন ইলমুল ইয়াকিন হলে যেগুলো হয় কিন্তু জানি না, প্রথম যেদিন স্বপ্ন দোষ হলো আরে জানলাম যে আইনুল ইয়াকিন, এখন চোখে দেখে, চোখে দেখে এখন আইনুল ইয়াকিন হলো, চোখে দেখলাম। আর বিবাহ শাদী হওয়ার পরে যখন ওই জগতে পদার্পণ করলেন আপনি, তখন আপনার অনুভূতি সেরাই সেরাই অনুভূত, মাথা থেকে পা পর্যন্ত, আরে কত স্বাদের জিনিস রে, আজকে বিদেশে থাকতে বিবি ছেড়ে কত কষ্ট লাগে রে, তাই না, তখন অনুভূত, আহ এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। দুনিয়ার একটা উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ইয়াকিন, কোরআনে কারীমের প্রতি ইয়াকিন, আখিরাতের প্রতি ইয়াকিন, জান্নাতের প্রতি ইয়াকিন, জাহান্নামের প্রতি ইয়াকিন, মানে দৃঢ় বিশ্বাস, এই তিন শ্রেণীর মুসলমান আছে, সকলে মুসলিম কিন্তু তিন শ্রেণীর মুসলমান। কিছু লোকের হাদিস কোরআনে শুনেছে, জান্নাত জাহান্নামের কথা আল্লাহর কথা শুনেছে, শোনার পরে বা পড়েছে, পড়ার পরে ইলম হাসিল হচ্ছে, তারপরে তার ইয়াকিন আছে, সে মুসলমান, ইলম ইয়াকিন। আল্লাহ পাক কি বলছেন আর ওই আয়াতে, যে আয়াত পড়লাম ইলম আল ইয়াকিন, আল্লাহ কা মুত্তাকাসর হাত্তা যতুম মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা কাল্লা লাউ তাআলামুনা ইলম আল ইয়াকিন, যত বড় তোমার ইলমে ইয়াকিন জানতে পারে, দৃঢ় ইলম যদি তোমাদের হইতো, কোরআন হাদিস পড়ে, জান্নাতের বয়ান পড়ে, জাহান্নামের বয়ান পড়ে, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের তাওহীদের কথা পড়ে, যে ঈমান তৈরি হচ্ছে, ইলম আল ইয়াকিন, আইনুল ইয়াকিন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে যেমন মুজিজা দেখিয়ে দিয়েছেন বেশ কিছু, আইনুল ইয়াকিন চোখে দেখে এই রকমের যদি এমন কিছু দেখলেন, আইনুল ইয়াকিন, অনেক সময় এইরকম হতে পারে, আল্লাহ কোন নেক বান্দার হতে পারে যে আইনুল ইয়াকিন চোখে দেখে, একটি ঘটনায় একজন আসামিকে, নিরীহ আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, নিরীহ আসামি একবার নির্দোষী দিনদার আলেম মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, চোখে দেখার মতো ঘটনা, মানে আমার সামনে ঘটনা, এই ঘটনা ঘটার 2-1 মাস পরে জানতে পারলাম, এবং সেই ব্যক্তিকে চিনে যাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে, সমস্ত যেগুলি ছিল তার সাথে পুলিশ ছিল, সবগুলি কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কে আহত হয়েছে, জখম হয়েছে, কিন্তু যে আসামিকে ধরে নিয়েছিল তার সামান্য ব্যথা লাগেনি। তারপরে ওই পুলিশ বলছে যে আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য, আমাদেরকে যেহেতু উপর থেকে আদেশ আছে ছাড়তে পারছি না, কিন্তু আপনি দেবতা, কারণ হিন্দু পুলিশ বলছে আপনি সত্যি দেবতা, তাদের কাছে এইরকম সৎ লোক যদি হয় কিছু হলো না রে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস, চোখে দেখে বিশ্বাস যে আল্লাহ পাকের কুদরত আছে, আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদের খাস সাহায্য করেন, ইন্না মাইয়া রব্বি, রব আমাদের সাথে আছেন, লা তাহজান ইন্না আল্লাহ মানা, চিন্তা করিও না, আমাদের সাথে আল্লাহ আছেন। নবী করিম বলছেন আমার আপনার ইমান যদি দুর্বল ইমান হইতো তাহলে কাফেররা যখন চারিদিকে ঘুরছে আর খুঁজছে নবী সাল্লামকে অপকার করে খুঁজছে তখন অবস্থা খারাপ হয়ে যেত, প্রাণ উড়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি একটু ভয় লেগেছে যে নবী সাল্লাম বলেছে ধরলেই তো তারা 100 উটের পুরস্কারের জন্য শেষ করে দেবে, নবী সাল্লামকে দিন শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লামের আস্থা ইমান, তিনি বলছেন লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছে, হতেই পারে না যে তারা আমাদেরকে ধরতে পারবে। হাক্কুল ইয়াকিন, এই হাক্কুল ইয়াকিন বাস্তবে ইয়াকিন সুনিশ্চিত, সুনিশ্চিত যেটা হক এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল নবীকে সান্ত্বনা না দেওয়ার জন্য যখন জুলম অত্যাচার খুব বেশি হতে লেগেছে মক্কায় তখন আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গিয়ে জান্নাতের দৃশ্য দেখিয়ে দিলেন, জাহান্নামের দৃশ্য দেখিয়ে দিলেন। জান্নাতে ঢুকলাম, দেখছি উমারের মহল দেখছি, আর একটা সুন্দর দেখলাম, জিজ্ঞেস করি এটা কার বলছে, এটা আপনার, দেন একটু ঢুকতে দেন, দেখি ঢুকি, বলছে না না এখন না, আপনার বয়স একটু বাকি আছে। তারপরে হাক্কুল ইয়াকিন, তো এই হচ্ছে একিনের অর্থ। কিন্তু এগুলিকে বিদাতিরা, সুফিবাদে বিশ্বাসীরা, পীরভণ্ডরা এগুলিকে তাদের বিদাতকে প্রচার প্রসার ঘটানোর জন্য এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সেই দিকে লাগিয়েছে। আল্লাহ পাক যেন এইসব শিরক বিদাত থেকে আর পীরভণ্ডদের এই অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে যেন উদ্ধার করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন শিখার, কোরআন এবং হাদিস শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।
একবার প্রশ্ন করেছেন যে জুমার খুতবা সংক্ষিপ্ত এবং নামাজ দীর্ঘ হওয়ার কথা হাদিসে রয়েছে।
প্রশ্ন করেছেন এক ভাই যে জুমার খুতবা সংক্ষিপ্ত হওয়া এবং নামাজ লম্বা হওয়া এটি হচ্ছে হাদিসের কথা, কথা সত্যি, হাদিস সহি এবং এর প্রতি আমল হওয়া উচিত। আজকালকার জামানায় এর প্রতি আইম্মা কেরামগণ মানে মসজিদের ইমামরা আমল করা ছেড়ে দিয়েছে, অথচ উচিত এর উপর আমল করা। অর্থাৎ খুতবা শর্ট সংক্ষেপে অল্প কথায় যাতে করে অনেক কিছু বোঝানো সম্ভব হয়, এরকম কথা গুছানো কথা পেশ করা, এদিক সেদিক কথা না বলে, আর নামাজ একটু লম্বা করে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরে আলা, সুরে গাশিয়া দিয়ে নামাজ পড়াইতেন, তো এইভাবে হওয়া উচিত। কিন্তু সুন্নত থেকে অনেকে আজকাল দূরে চলে গেছে, বিদাত তো বলবো না, কিন্তু কথা হচ্ছে যে সুন্নতের খেলাফ কাজ আজকাল হচ্ছে। তবে এটি উত্তম, এই বিষয়টি মানে খুতবা সংক্ষেপ হওয়া আর নামাজ লম্বা হওয়া এটি উত্তম বিষয়, উত্তমের খেলাফ হচ্ছে, নয় যে মানে ফরজ জিনিস আর ফরজ তরক হয়ে যাচ্ছে, এরকম ভাববেন না। বলা হয়েছে হাদিসটিতে যে ইন্না মিন কেসারিল খুতবাতে ওয়া তুলিস সালাতে মা ইন্নাতুম মিন ফিকহি, ইন্না মিন কেসারিল খুতবাতিল ইমামে ওয়া তুলিস সালাতে মা ইন্নাতুম মিন ফিকহি। যদি খুতবা সংক্ষেপে হয় আর নামাজ লম্বা হয় এটি ইমামের তার জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞানের প্রমাণ, মানে জ্ঞানী মানুষ তিনি, দিন সম্পর্কে তিনি আলেম, তো আলেমের জ্ঞানের পরিচয় হবে এই যে সুন্নতের মোতাবেক আমল করা, তাহলে এটি ফরজ কাজ নয়, এটি হচ্ছে উত্তম কাজ।
আরেকটি প্রশ্ন লিখেছেন, আমি আমার সন্তানের জন্য সবসময় এই দোয়া করি আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ আলেম ও পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ করে দেন, আমার এই দোয়া কি শরীয়ত সম্মত?
দোয়া করছেন যে ছেলেকে আল্লাহ যেন হাফেজ বানান ভালো, এবং ভালো পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ এবং শ্রেষ্ঠ আলেম বানান, কোনো দোষ নেই, কোনো দোষ নেই, এই দোয়াতে কোনো বাড়াবাড়ি নেই, অসম্ভব কিছু না। যেই কাজটি অসম্ভব সেই দোয়া করতে নিষেধ করা হয়েছে, অথবা যেই দোয়া হচ্ছে হারাম সেই দোয়া করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যদি কেউ দোয়া করে আল্লাহ আমার ছেলেটি জানে জীবনে না মরে, এ দোয়া করা জায়েজ? বলা হচ্ছে এটা হচ্ছে এতেদাফির দোয়া, দোয়াতে সীমা লঙ্ঘন করা হারাম, এটি জায়েজ নাই। আল্লাহ আমি যাতে করে সারা জীবন না মরি আমাকে এই কেরামতি দান করো, তুমি দুনিয়াতে অনেক লোক অনেক কেরামতি দান করেছে, আমাকে আল্লাহ কেরামতি দান করেছে সারা জিন্দগি বাঁচিয়ে রাখো, হবে না? এই দোয়া হারাম, জায়েজ নয় করা। কিন্তু শ্রেষ্ঠ হাফিজ হওয়া সম্ভব, হ্যাঁ পসিবল, আর শ্রেষ্ঠ আলেম হওয়া সম্ভব। আপনি দোয়া করেন যে আল্লাহ ইমাম বুখারীর মতো আলেম আমার ছেলেকে বানিয়ে দাও, হ্যাঁ দোয়া করেন, একদিন আব্বাসের মতো মুফাসসির বানিয়ে দাও, অসুবিধা নেই, দোয়া করেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মিশর থেকে, মিশরের প্রখ্যাত আলেম তিনি মুহাদ্দিস, হাফেজ আলাইহি বলছেন আমি যখন জমজম পানি পান করতাম তখন
তখন দোয়া করতাম যে আল্লাহকে ইমাম জাহাবির মতো আলেম বানিয়ে দাও। তাহলে বোঝা গেল যে বড় আলেমদের নাম ধরে যদি কেউ দোয়া করে যে আমাকে ওই রকম আলেম বানিয়ে দাও কোরআন সুন্নাহ, তাহলে এটি জায়েজ। এইরকম প্রমাণ মহাদেশিন থেকে আছে, তারা এরকম দোয়া করতে। হ্যাঁ হ্যাঁ, না না, তার মতো আলেম, তিনি কোরআন সুন্নাহ বিদাতি আলেম আবার হইতে চেয়েন না। অনেকে এখনো বিদাতি আলেমের ভক্তি আছেন, সুতরাং এই ক্ষেত্রে সাবধান, না হইলে আবার আপনি বিদাতি হই, দোয়া কবুল হয়ে গিয়ে আবার বিদাতি হয়ে মরবেন, এমনটা না হয়। কোরআন সুন্নাহ আমাকে আলেম বানিয়ে দাও, ওসব ঝামেলা ব্যক্তি বাদ দিয়ে আমাকে কোরআন সুন্নাহ তুমি ভালো আলেম বানিয়ে দাও, আল্লাহ তোমার কোরআন এবং হাদিসের জ্ঞান দান করো, ব্যাস যথেষ্ট। আল্লাহ যেন তৌফিক দান করেন। মা বাবা যদি বেনামাজি হয় তো কে দোয়া করবে সন্তান? বেনামাজির দোয়া যদি জুলম অত্যাচার করে তাহলে মজলুমের দোয়া কবুল হয়ে যাবে। কাফেরও যদি মজলুম হয়, কাফের বেদিন বা বেনামাজি, কিন্তু মজলুম বলে জুলুম করেছে কেউ, আল্লাহ তুমি এর বিচার করো, তাহলে আল্লাহ শুনে নেবে। আব্দুল মুত্তালিবের দোয়া শুনে আবরাহাকে আল্লাহ হালাক করেছে, কাবার গেলাম দূরে দোয়া করতে শুরু করে। আব্দুল মুত্তালিব কাফের ছিল না? ছিল না, নবী সাল্লাল্লাহু দাদা মুশরিক কাফের ছিল, 360 মূর্তির পূজক। আবরাহা যখন জুলম জালেম কাবা ধ্বংস করার জন্য এসেছিল আর তার উটগুলিকে ধরে নিয়ে যাচ্ছিল সেনাবাহিনী, বলে ও আমার উট নিয়ে না, বলছে আর উটের কথা বলছো, কাবা ভাঙতে এসছি, বলছে কাবার রব দেখে নেবে, আমি হচ্ছে উটের মালিক, উট আমাকে দিয়ে দাও। তো আল্লাহ দোয়া শুনেছে, যে প্রমাণ যে যদি কোনো মজলুম ব্যক্তি, কোন পাপির ওপরে জুলুম করা যায় নাই, কোনো কাফেরের ওপরে জুলুম যায় নাই, কোনো বেনামাজের জুলুম যায় নাই, জুলুম করেন আপনি নেক লোক, আল্লাহ ওই মজলুম কাফের বেনামাজের দোয়া শুনে নেবে। কিন্তু মাতা পিতা যদি বেনামাজি থাকে, যদি আপনি জুলুম করেন মায়ের ওপর বাবার ওপর, তাহলে আল্লাহ দোয়া শুনবে। অন্য অন্য দোয়া আপনাকে, আল্লাহ আমার ছেলেটাকে খুব ভালো করো, আমার ছেলেটাকে ভালো করো, ছেলেটাকে খুব পয়সা দান করো, পয়সা চাইবে, বেনামাজি তার পয়সা ছাড়া চাইবে, পয়সা চাইবে না, নেতৃত্ব চাইবে না, আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, এইসবই চাইবে, আর তো কিছু তার চাওয়ার তৌফিক হবে না, আমার ছেলেকে নামাজি মানে নিজেই নামাজি নয়। তো বেনামাজিদের দোয়া কবুল এই ক্ষেত্রে হয়তো হবে না, জি, কোনো প্রমাণ নাই যে এরকম ফাসেক কাফেরদের দোয়া এরকম কবুল হবে, যারা নিজ নামাজি ঠিক নেই যাদের, মজলুম ছাড়া। স্বাধীনতা দিয়ে দিবে, জিজ্ঞাসা করেছেন যে যদি কোন স্ত্রী তার স্বামী দাঁড়িয়ে রেখেছে সেই জন্য মনোমালিন্যতা হয়ে যায় এবং ঝগড়া বিবাদ হয় আর বলে যে আমি থাকবো না তোমার কাছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে তাকে স্বাধীনতা দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে আয়াতুত তাখির নাজিল করেছে, মানে ইখতিয়ার স্ত্রীকে দাও, তোমার ইচ্ছা হলে থাকো আর ইচ্ছা হলে রাস্তা খোলা আছে, যদি চলেও যায় কষ্ট দিতে হবে না, তুমি ভালোভাবে ভালোভাবে বিদায় করে দিতে হবে, রাস্তা খোলা আছে তোমার জন্য, যদি পছন্দ হয় দাঁড়িওয়ালা স্বামী তাহলে থাকো, আর না হলে মা সালামে তুমি বিদায় নিয়ে নাও, সসম্মানে তুমি চলে যাও। জি, আল্লাহ পাক করছে তো অনেক ভালো দেবে, জি ইনশাআল্লাহ। আল্লাহকে স্বপ্ন দেখা যায়, যদি কেউ দাবি করে তাকে জিজ্ঞাসা করেন কেমন রূপে দেখলেন আপনি, প্রথম কথা ওই বেদা থেকে বিশ্বাস করবো যে ওরাই বলে যে আল্লাহর আকারই নেই, আল্লাহ নেই রাখা, তো দেখলি কি? কারণ যেই বিদাতিরা বললেন আল্লাহকে এতবার স্বপ্ন অমুক দেখেছে, সেই বিদাতিরা বলে আল্লাহ নিরাকার, তাই না? এই বিদাতি আকীদা রাখে যে আল্লাহ নিরাকার, আল্লাহ আকারই নেই, তো আল্লাহর যেখানে আকার নেই তো দেখলে কি? তাহলে হয়তো ঘোড়ার ডিম দেখে হবে, কারণ ঘোড়ার ডিম হয় না, ওই রকমও দেখেনি, এরকম হইতে পারে হয়তো। কিন্তু হ্যাঁ, সঠিক হচ্ছে আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকার আল্লাহর মতো আমরা জানি না, জানা নেই, অলকাইফ মজহুরুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ আরো সবে সমাসীন আছেন কি না, বলল সর্বত্র বিরাজমান, তিনি বলছেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরো সে আছেন এটা জানা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তার রাসূল বলেছেন, হ্যাঁ ইলম আছে, ইলম আল ইয়াকিন, কিন্তু আল কাইফ মাজহুলুন, এর ধরন কেমন করে আছেন জানা নেই, কেমন ভাবে আছেন জানা নেই, ওই রকমই আল্লাহর আকার আছে কিন্তু জানা, আল্লাহর চেহারা, আল্লাহর আকার, আল্লাহর চেহারা আছে, ওজনের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের ওয়াজহ চেহারা, ওজন মানে কি চেহারা, তাহলে আল্লাহ চেহারা আছে কোরআন বলছে, আপনি বলছেন না নেই, তার মানে আল্লাহর এতরাজ করছেন যে আল্লাহ তুমি ভুল বলেছো, তাইলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহ, সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর ওয়াজহ ছাড়া, তাহলে আল্লাহর ওয়াজহের কথা আল্লাহ বলা হচ্ছে, ইবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহ, যারা আল্লাহর ওয়াজহের কামনা করে, এখানে ওয়াজহ বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে ওয়াজ আল্লাহর আছে, আল্লাহর চেহারা আছে, ওইরকম আল্লাহ পাকের ইয়াদুল্লাহ মাগরুলা কুল্লা তাইদিহিম
বরং আল্লাহ দুই হাতের কথা আল্লাহ বলেছেন, যার হাত আছে দুই হাত, তার আকার আছে না নেই? আপনার যদি বলা হয় যে এমন একটা লোক আছে যার দুই হাত আছে কিন্তু আকার নেই, কি বলবে আপনাকে? পাগল বলবে না? দুই হাত আছে আবার আকার নেই, কেমন কথা হইল? যার দুই হাত আছে আকার আছে কিন্তু জানার নেই, আল্লাহর হাত কেমন আল্লাহ ভালো জানেন, আল্লাহ ওটা জানার নেই, আর ও জানার প্রয়োজন করে না, যতটা জানিয়েছে ততটা বিশ্বাস করা হচ্ছে ফরজ। কিসের অবস্থা মারা গিয়ে থাকে? সমস্ত গুণা আল্লাহ মাফ করতে পারে শিরকের গুণা ছাড়া। আপনার মাতা পিতা বা যে কোনো মুসলিম যদি শিরিক করে মারা না যায়, বেনামাজির মাসলা তো আমি বলি যে বেনামাজি যদিও সঠিক মতে হচ্ছে কাফের, কিন্তু তারপরে যেহেতু বেশ কিছু আলামা ইখতিলাফ করেছে সেই জন্য দোয়া করেন, আল্লাহর ইচ্ছা হইলে কবুল করবেন, না হলে কবুল করবেন না। কারণ আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন যে তুমি যদি 70 বার করেও দোয়া করো তবু আমি কবুল করব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফির আল্লাহ লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন দোয়া করার ইচ্ছা করলেন মুনাফিকদের জন্য মদিনায়, তখন আল্লাহ এরা নামাজ পড়তো কিন্তু অন্তরে মুনাফিকই ছিল। আল্লাহ বলছেন এদের জন্য ইস্তেগফার করো, আর না করো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও বলতে থাকো, ইনতাস্তাগফিরুম 70 মারা 70 বার করে যদি বলো ফালাই ইয়াগফির আল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। তাহলে যদি বেনামাজি থেকে থাকে আপনার মাতা পিতা অথবা আপনজন কেউ আর মরে গিয়ে থাকে ওই অবস্থায়, তাহলে দোয়া করেন, আল্লাহর মর্জি হলে কবুল করবেন আর না হলে করবেন না। মুশরিকদের ক্ষেত্রে যেহেতু সর্বসম্মতি করে মুশরিক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে মারা গেছে, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে মারা গেছে, কবর মাজার পূজা করে মারা গেছে, সর্বসম্মতি করে যেহেতু মুশরিক, এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নেই, না হানাফি শাফেঈ মালিকি হাম্বলি কোনো মাযহাবের ইখতিলাফ নেই। সুতরাং তাদের জন্য দোয়া করা জায়েজ নয়, কারণ আল্লাহ নিষেধ করেছেন মা কানা লিন্নবিয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুমিনের নবীর জন্য এবং মুমিনদের জন্য জায়েজ নয় যে মুশরিকের জন্য কি করবে, ইস্তেগফার করবে যে আল্লাহ তুমি মুশরিককে মাফ করে দাও। ওয়ালাউ কানু ওয়ালি কুরবা, যদিও একেবারে নিকটাত্মীয় হোক না কেন, মিন বাদে মা তাবায়্যানা লাহু আন্নাহু আসহাবুল জাহিম, জাহান্নামে চলে গেছে কত স্পষ্ট হওয়ার পর, অর্থাৎ ওই শিরকের অবস্থায় মারা গেছে। হ্যাঁ তওবা করে যদি মারা যায়, যেহেতু আটরসি যেহেতু সাজারে যেহেতু সিজদা করতো মাজার চড়াইতো, কিন্তু শেষখানে তওবা করে মারা গেছে, বাবা এইসব ছেড়ে দিলাম আল্লাহর কাছে তওবা করেছি আল্লাহ মাফ করে দিই, এই কথা শুনেছেন আপনি, তাহলে দোয়া করবেন যে আল্লাহ মাফ করে দাও। আমাদের এক ভাই নতুন বিয়ে করে এসেছেন, আমাদের আজিজুল হকের দরখাস্ত হবে হয়তো এটা, হ্যাঁ বিয়ে করে এসেছেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ বরকত দিক ইনশাআল্লাহ, দোয়া করেন বারাকাল্লাহ লাকা। এ হচ্ছে দোয়া, আমাদের দেশের মানুষ দোয়া মুখস্ত করে না, বিয়ে করে এসছে ও ও হয়ে গেল তাই না, বারাকাল্লাহ লাকা আল্লাহ তোমাতে বরকত দিক, ও বারাকা আলাইকা তোমার উপর আল্লাহ বরকত দিক, হ্যাঁ ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এবং তোমাদের দুইজন কে উভয় কে আল্লাহ একত্রিত রাখুক কল্যাণের সাথে। কত সুন্দর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কোন নতুন বর বিবাহ করেছে তাকে এই দোয়া দিতে বলা হয়েছে সুন্নত, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, এবং আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যে ইনশাআল্লাহ তাআলা তিনি আপনাদেরকে ইনশাআল্লাহ ওলিমার দাওয়াত খাওয়াবেন, তবে মঙ্গলবারে, কারণ শুক্রবারে তো আমরাই খাওয়াচ্ছি, ইসলামিক সেন্টার খাওয়াচ্ছে, মঙ্গলবারের দিনে রাত্রে এসা পরে যে বক্তব্য আছে তাতে ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি উনি খাওয়াবেন ইনশাআল্লাহ, জানিয়ে দেব তার আগের সপ্তাহে জানিয়ে দেব। হ্যাঁ আল্লাহ যদি বাচ্চা দিতে চান একদিনেই দিতে পারে। আমাদের আরেক ভাই বিয়ে করেছে, এখানে আব্দুল্লাহ নাম মুসলিম ছিল না আমাদের ইসলাম সেন্টারে, ও বিয়ে করেছে দেশে, বিয়ে করে সুসংবাদ শুনলাম যে আমার খেলা বাচ্চাও হবে, হবে খবরও পেয়ে গেছি, তাহলে বরকত। আজকাল তো ছেলে মেয়ের বরকতই চায় না, বিয়ে করেছি 5টা বছর না একটু আরামে থাকতে দাও, 5 বছর ছেলে মেয়ে নেবেন না, 5 বছর ওষুধ খেয়ে খেয়ে এমন করে নারীকে সরিয়ে দিয়েছে আর বাচ্চার আকাঙ্ক্ষা করছে বাচ্চাই হয়নি, তখন আর পেরেশান যে বাচ্চা কেন হয়নি, তা আপনার দোষে হয়নি, কেন এই কাজ করলেন আপনি? হ্যাঁ পীরপন্থী দুই প্রকার, আমাদের ভাই জিজ্ঞাসা করছে অনেকে পীরপন্থী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের হুকুম কি, পীরপন্থী দুই প্রকার, এক পীরপন্থী যে পীরের পূজা করে অর্থাৎ মরা পীরের ওই কবরে সেজদা করে অথবা কবরে গিয়ে চাদর চড়ায় আরো জবাই করে খাসি মোরগ জবাই করে, আর মনে করে যে পীরেরা দিতে পারে বালা মুসিবত দূর করতে পারে আমার পীর জান্নাতে নিয়ে যাবে, তাহলে এরা মুসলমান নয় মুশরিক, এক শ্রেণীর। আর এক দল আছে যে পীরকে মুরব্বী হিসাবে ধরেছি, পীরেরা জিকির টিকির রোজি বা ভালো উপদেশ দেবে একটু নামাজ রোজার কথা বলবে, সেই জন্য অনেক অন্ধ জাহেল আছে, এইরকম যারা পীর ধরে আছে তারা বিদাতি, তারা মুসলমান কিন্তু বিদাতি তারা, কারণ এই পীর ধারা অন্ধত্ব ইসলামে নেই। ভালো আলেমের কাছ থেকে মাসলা মাসাইল জানতে হবে, এটা ইসলাম, যে কোনো জায়গায় যেখানে থাকবেন সেখানে। কিন্তু আপনার পীরের চেন বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার সৌদি আরবে এসে আছেন, আরো চরমনায় গিয়ে ধরে আছেন যে আমি অমুকের মরিদ, এটি বিদাত। হ্যাঁ বিদাত, বিদাতি যদি মারা যায় তো আল্লাহ পাক কিছু শাস্তি দিয়ে আল্লাহ মাফ করবেন হয়তো। বিদাত বিদাতি অবস্থায় যদি মারা যায় শিরক না করে তাহলে আল্লাহ শাস্তি দিয়ে আল্লাহ একদিন জান্নাত দেবেন, নামাজি যদি হয় সিনারে মরে তাহলে। এক ভাই প্রশ্ন করেছেন যে হযরত বলছেন ইউনুস আলাইহিস সালাম কি মাছের পেটের ভিতর আল্লাহ সন্তুষ্টির জন্য সিজদা করেছেন? আল্লাহ পাক কোরআন হাদিসে নাজিল করেননি এসব ভণ্ড কথা, কথা বুঝতে পেরেছেন? এবার ভণ্ডদের কথাবার্তা, মাছের পেটে সিজদা করা, আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি তাসবির দোয়া পড়েছিলেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ পাক নাজাত দিয়েছেন। কতবার পড়েছেন তাও আল্লাহ উল্লেখ করেননি, হইতে পারে একাধিকবার পড়েছেন, বহুবার পড়েছেন, কিন্তু নির্দিষ্ট করে যেমন আমাদের বিদাতিরা ওজিফা এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওজিফা করে যদি বাড়িতে বলা মুসিবত আছে কতবার, 16 লক্ষ, এগুলি বিদাত, এগুলি বিদাত। খতমে ইউনুস, এটাকে বলে খতমে ইউনুস, খতমে খাজেগান, খতমে ইউনুস, যতগুলি খতম আছে সবগুলি বিদাত, সবগুলি বিদাত। খতমে খাজেগানে তো শিরকও আছে, আর খতমে ইউনুসের দোয়া তো ঠিক আছে, কিন্তু এই যে নির্ধারিত করলো 16 লক্ষ পড়বো সেই জন্য বিদাত। যে কোনো ভালো মসজিদ আসবে অনেক বৃষ্টি পড়তে থাকবে, মাঝে মাঝে পড়তেই থাকবে, পড়তে চলতে ফিরতে রাস্তাঘাটে সবসময় পড়তে থাকবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মনে মনে পড়তেই থাকবে। বললাম যে খতমে খাজেগান এসব বহু শিরকি কথা আছে, আর তারপরে প্রথম কমের পক্ষে হচ্ছে বিদাত, এগুলি খাজাদের, খাজাদের মানে পীরদের খতম, এগুলি খাজাদের খতম কি খোজাদের খতম আল্লাহ জানে, খোজা বুঝেন কিনা আপনারা, সব খোজাদের খতম। ইসলামের বায়াত অডিও ক্যাসেটে আছে, আমার আলোচনা আছে, ইসলামের বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন নতুন মুসলমানের, ইসলাম কবুল করলে যে তুমি ইসলামের উপর অটল থাকবে, এক বায়াত। আরেকটি হচ্ছে জেহাদের বায়াত, যখন জেহাদ যেতে হবে, যে জেহাদে যাবে পালিয়ে আসবে না মুনাফিকদের মতো, এই বায়াত। যেমন বায়াতে রিজওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন যে শরীয়ত সম্মত বায়াত বা কিছু আছে আপনার 300-400 মধ্যে, অনেক আগে 5-7 বছর আগের আলোচনা আছে। আর আরেকটি বায়াত হচ্ছে খলিফার বায়াত, আজকাল খলিফার বায়াত আছে, কোন ইসলামী রাষ্ট্রের খলিফা, সৌদি আরবে ইসলামিক আইন মাশাআল্লাহ বাস্তবায়িত আছে। সুতরাং এই বায়াত হচ্ছে যে যারা বড়রা রয়েছেন, বড় বড় মাইকেরামরা, তারা বায়াত করেন, এখানকার বড় বড় শেখেরা হাতে হাতে বায়াত করেন যে আপনার আনুগত্য করব এবং লোকদেরকে আনুগত্যের যেন উপদেশ দেবো, আর জনসাধারণ আলেমদের পেছনে থাকে যথেষ্ট, প্রত্যেকে গিয়ে হাতে হাত দিতে হবে জরুরি নয়, আলেমদের পেছনে আছেন, বড়দের পেছনে জনসাধারণ আছেন, যে আমরা সরকারের আনুগত্য করব, এতটুকুই যথেষ্ট, বিদ্রোহ ঘোষণা করবো না।